কিছু বাক্য লিখে রেখেছি যেগুলো থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের ক্ষীণ প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন। এখন অনেকেই ভাবছেন কেন আমরা এত অদ্ভুত এবং এত উচ্চ শব্দকারী। আপনারা জানেন এটি একটি ভিন্ন ধরনের সভা যাতে মানুষেরা অভ্যস্ত, আর সাধারণত সবকিছু কেটে শুকনো অবস্থায়। কিন্তু যখন আমরা এই সভাতে আসি, যেটি এখন আমার সৌভাগ্য বেশ কয়েক বছর ধরে যখন থেকে এটি শুরু হয়, এবং আমরা জানি না আমরা কি করতে যাচ্ছি, আমরা এসে আত্মসমর্পণ করি। এটি একমাত্র বিষয় যা আমরা করতে জানি, আর বাকিটা ঈশ্বর করেন। তাই এটি আমাদের একটি খুব অদ্ভুত আচরণের মানুষ করে তোলে। অন্যদিন কেউ একজন বললেন, আপনি জানেন আপনারা সত্যি অদ্ভুত। আমি বললাম, ঠিক আছে, আমি অনুমান করি আমরা। আর আমার একটি সবার কথা মনে আছে, ভাই ট্রয় এক সময় আমাকে একজন জার্মান ব্যক্তির কথা বলছিলেন, যিনি বলছিলেন যে তিনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, এবং পরের দিন তিনি যে দোকানে কাজ করতেন সেখানে তিনি হাত তুলে প্রভুর প্রশংসা করতেন, আর অন্য ভাষায় কথা বলতেন, আর এভাবে করতেন, ভয়ঙ্কর। আর অবশেষে কর্মকর্তা এসে বললেন, হেইনি, তোমার কি হয়েছে? তিনি বললেন, ও, আমি পরিত্রাণ পেয়েছি। তিনি বললেন, আমার হৃদয় আনন্দে উপচে পড়ছে। তিনি বললেন, ঠিক আছে, আপনি নিশ্চয়ই সেখানে সেই মানসিকভাবে অসুস্থ দলের সঙ্গে ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, ঈশ্বরের মহিমা হোক। বললেন, মানসিকভাবে অসুস্থ দলের জন্য প্রভুর ধন্যবাদ হোক। তিনি বললেন, আপনি গাড়ি নিয়ে রাস্তায় আসুন। বললেন, আপনি এটি থেকে সকল মানসিকভাবে অসুস্থদের বাইরে নিয়ে যান, আপনার কাছে একগুচ্ছ জুনক ছাড়া কিছুই নেই। আর এটি ঠিক, আপনারা জানেন। একদিন ক্যালিফোর্নিয়ায় আমি লস অ্যাঞ্জেলেস এর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমি দেখলাম একজন লোক বুকে একটি চিহ্ন নিয়ে এখানে, আর তিনি বলছিলেন, আমি একজন মূর্খ খ্রিস্টের জন্য। এবং সবাই তার দিকে তাকিয়েছিল, আর আমি লক্ষ্য করলাম যে সে পাশ দিয়ে যাওয়ার পর তারা ঘুরে তার দিকে তাকাচ্ছে, আর আমি ভাবলাম আমি বাকিদের অনুসরণ করব। তার পিঠের উপর তিনি বলছিলেন, আপনি কার জন্য মূর্খ? হ্যাঁ, আমি মনে করি আমরা সবাই অদ্ভুত একে অপরের সঙ্গে, আপনারা জানেন। কিন্তু আপনারা জানেন পৃথিবীটা এমন একটা গন্ডগোলের মধ্যে পড়ে যায় যতক্ষণ না ভিন্ন কিছু একে এতটা অদ্ভুত করে তোলে, যতক্ষণ না লোকেরা মনে করে যে এটিতে কিছু ভুল আছে। এবং সাধারণত ঈশ্বরকে এমন অস্বাভাবিক কিছু করতে হয় যাতে মানুষ আবার বাইবেলে ফিরে আসে। আমি কল্পনা করতে পারি যে নোহ একজন মানসিকভাবে অসুস্থ ছিলেন, যে বৈজ্ঞানিক যুগে তিনি বাস করতেন তাদের কাছে, কারণ তারা প্রমাণ করতে পারে যে আকাশে জল নেই। কিন্তু ঈশ্বর বলেছেন সেখানে কিছু হবে, তাই নোহ সেটা প্রচার করে এবং বিশ্বাস করে তিনি তাদের কাছে মানসিকভাবে অসুস্থ হয়ে যান। এবং আমি কল্পনা করতাম, মোশি যখন মিশরে গিয়েছিলেন তখন তিনি এক ধরনের মানসিকভাবে অসুস্থ ছিলেন ফোরনের কাছে, কিন্তু মনে রাখবেন ফোরন তার কাছেও মানসিকভাবে অসুস্থ ছিল। তাই তারা, আমরা তা উপলব্ধি করি। এমনকি যিশুকে বিধর্মী হিসেবে বিবেচনা করা হতো, সেটা ঠিক। মার্টিন লুথার ক্যাথলিক গির্জার কাছে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি ছিলেন, এবং জন ওয়েসলি অ্যাংলিকানদের কাছে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি ছিলেন। সুতরাং আপনারা জানেন এটা আরেকটি মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সময়। আপনারা কি তাই মনে করেন না? কিন্তু একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নাট হওয়ার আগে আপনারা জানেন সেখানে প্রথমে একটি বল্টু হতে হবে এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুতরাং আপনারা জানেন নোহ একজন মানসিকভাবে অসুস্থ নাট ছিলেন, এটি বল্টুকে টানে, কিছু একসঙ্গে টেনে নেয় এবং একসঙ্গে কিছু ধরে রাখে। সুতরাং নোহ একটি নাট হয়ে যারা বিশ্বাস করেছিল তাদের বিচারের বাইরে জাহাজে টেনে আনতে সক্ষম হয়েছিলেন। আমরা খুঁজে পাই যে মোশি মণ্ডলীকে মিশর থেকে বাইরে বের করে এনেছিলেন একটি নাট হয়ে, সেটা ঠিক। আমি মনে করি আমাদের এখন একটা নাটের দরকার ভার্জাকে চার্চ থেকে বের করে আনার জন্য। আমাদের এখন কিছু দরকার আছে অন্য একটি, তাই আমরা এক অদ্ভুত ধরনের লোক। আর আমি ভেবেছিলাম আজ রাতে যদি প্রভু চান আমি এই সম্পর্কিত কিছু বাক্য পড়ার চেষ্টা করব, এবং আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত কথা বলবো, এবং আপনাকে দেখানোর চেষ্টা করব কেন আমরা এমন অদ্ভুত লোক। আসুন এখন বাক্যের দিকে ফিরে আসা যাক। ফিলিপীয় দ্বিতীয় অধ্যায় 1-8 এবং দ্বিতীয় করিন্থীয় 3:6, আসুন আমরা পাঠ করি, যেমন আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করি। আর এখন আমরা পাঠ করার আগে আসুন প্রার্থনার জন্য আমাদের মাথা নত করি। করুণাময় স্বর্গীয় পিতা, আমরা সত্যি সৌভাগ্যবান আজ রাতে এই যুগে বসবাস করার জন্য, এবং আমরা যা ঘটতে দেখেছি তা দেখতে পেরে এবং জানতে পেরে যে সময় খুব কাছে এসে গেছে যখন যিশু তার মণ্ডলীর জন্য আসবেন, ও এটা আমাদের হৃদয়কে রোমাঞ্চিত করে প্রভু। আর আজ রাতে আমরা পৃষ্ঠাগুলিতে ফিরে যাওয়ার সময় আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের এই পাঠ্যের একটি প্রসঙ্গ দিবেন, এবং পবিত্র আত্মা আমাদের হৃদয়ে সেই বিষয়গুলি প্রকাশ করুন যা ঈশ্বরের কাছে ভালো এবং আনন্দজনক হবে, কারণ আমরা যিশুর নামে এই প্রার্থনা করি, আমেন। আপনারা জানেন, বিশ্বাস করুন, আমি আপনাকে কিছু করতে বলবো। আমি সাধারণত কিছু অদ্ভুত বিষয় করতে বলি, এবং আমি আশা করি আমি খুব অদ্ভুত কিছু জিজ্ঞাসা করছি না, কিন্তু যখন আমরা পতাকার প্রতি আনুগত্যের অঙ্গীকার করি তখন আমরা সকলে উঠে দাঁড়াই, এবং যখন পতাকা পাশ দিয়ে যায় আমরা দাঁড়িয়ে থাকি, যা আমাদের করা উচিত, এবং আমরা দাঁড়িয়ে অভিবাদন করি। আসুন আমরা বাক্য পড়ার সময় আমাদের পায়ে উঠে দাঁড়াই, যদি আপনি চান। দ্বিতীয় করিন্থীয় 3:6, তিনি আমাদিগকে নতুন নিয়মের পরিচারক অক্ষরে নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন, কারণ অক্ষর বধ করে কিন্তু আত্মা জীবনদায়ক। কিন্তু মৃত্যুর যে পরিচর্যা পদ প্রস্তরে লিখিত ও খোদিত, তাহা যদি এমন তেজযুক্ত হইয়া আসিল যে ইসরায়েল সন্তানগণ মোশের মুখের তেজ প্রযুক্ত তাহার মুখের দিকে একদৃষ্টে চাহিতে পারিল না, সেই তেজ তো লোপ পাইয়াছিল, তবে কেন আত্মার পরিচর্যা পদ বরং আরো তেজযুক্ত হইবে না? কেননা দণ্ডাজ্ঞার পরিচর্যা পদ যদি তেজ স্বরূপ হইল, তবে ধার্মিকতার পরিচর্যা পদ তেজে আরো অধিক উপচিয়া পড়ে, কারণ যাহা তেজযুক্ত করা হইয়াছিল তাহা এ বিষয়ে সেই অতিরিক্ত তেজ প্রযুক্ত তেজযুক্ত হয় নাই। কেননা যাহা লোপ পাইতেছে তাহা যদি তেজযুক্ত হইল, তবে যাহা স্থায়ী তাহা কত অধিক তেজযুক্ত। অতএব আমাদের এ প্রকার প্রত্যাশা থাকাতে আমরা অতি স্পষ্ট কথা ব্যবহার করি, আর মোশির মতো করি না। তিনি তো আপন মুখে আবরণ দিতেন, যেন ইসরায়েল সন্তানগণ একদৃষ্টে চাহিয়া যাহা লোপ পাইতেছিল তাহার পরিণাম না দেখে। কিন্তু তাহাদের মন কঠিনীভূত হইয়াছিল, কেননা পুরাতন নিয়মের পাঠে সেই আবরণ অদ্য পর্যন্ত রহিয়াছে, খোলা যায় না, কেননা তাহা খ্রিস্টেই লোপ পায়। কিন্তু অদ্য পর্যন্ত যে কোনো সময়ে মসি পাঠ করা হয় তখন তাহাদের হৃদয়ের উপর আবরণ থাকে, কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফিরে তখন আবরণ উঠাইয়া ফেলা হয় না। আর প্রভুই সে আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত, যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই সাদৃশ্যে স্বরূপান্তরিকৃত হইতেছি। এবং ফিলিপীয় 2 অধ্যায়ে আমরা এটি পাঠ করব, প্রথম থেকে শুরু করে এবং 8 পর্যন্ত পাঠ করব। অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো, একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বর্ষে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরে বিষয়ও লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমা দিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবত প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, এই মহান বাক্যটি আজ রাতে আপনার পবিত্র লেখা থেকে পাঠ করা হয়েছে, এটাকে আমাদের হৃদয়ে এতটাই বাস্তবিক করে তুলুন যে যারা ইনমায়ুর থেকে যাচ্ছিলেন তাদের মতো আমরা এখান থেকে যেতে পারি। বলছিলেন রাস্তায় তিনি আমাদের সঙ্গে কথা বলার সময় কি আমাদের হৃদয় আমাদের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেনি? কারণ আমরা যিশুর নামে এই প্রার্থনা করি, আমেন। আপনারা বুঝতে পারেন, এখন এটি একটি খুব অদ্ভুত পাঠ্য, তবে আমি মনে করি এটি এই সময়ের জন্য খুবই উপযুক্ত। আমি এই বিষয়ে কথা বলতে চাই। বিক্রমশালী ঈশ্বর আমাদের সামনে উন্মোচিত হলেন। এখন যেহেতু মানুষ আছে, সেহেতু মানুষের হৃদয়ে ক্ষুধা আছে, সে কোথা থেকে এসেছে তা খুঁজে বের করার জন্য, এবং তার এখানে থাকার কারণ কি এবং সে কোথায় যাচ্ছে। একমাত্র একজনই সেই উত্তর দিতে পারেন যিনি তাকে এখানে নিয়ে এসেছেন। আর মানুষ সবসময় ঈশ্বরকে দেখতে চায়। পুরাতন নিয়মে আমরা খুঁজে পাই যে ঈশ্বর অবিশ্বাসীদের থেকে নিজেকে অদৃশ্য করেছেন। ঈশ্বর মানুষের সঙ্গে একটি খুব অদ্ভুতভাবে আচরণ করেন। তিনি অবিশ্বাসীদের থেকে নিজেকে আড়াল করেন এবং বিশ্বাসীর কাছে নিজেকে প্রকাশ করেন। ঈশ্বর তা করেন। যিশু পিতাকে ধন্যবাদ জানালেন যে তিনি জ্ঞানী ও বুদ্ধিমানদের কাছ থেকে এই বিষয়গুলি লুকিয়ে রেখেছিলেন এবং এটি শিশুদের কাছে প্রকাশ করেন যারা এটি শিখবে। সুতরাং আমরা দেখতে পাই যে ঈশ্বর কখনোই পরিবর্তন হন না, তার স্বভাব, এবং তিনি সর্বদা তার কাজ একইভাবে করে চলেছেন। আমরা খুঁজে পাই মালাখী তিনে তিনি বলেছেন, আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। সুতরাং তিনি একই নীতিতে কাজ করেন সবসময়। এখন আমরা বাইবেলের প্রাচীনতম পুস্তকগুলির একটি নিই। যখন ইয়োব তার সময়ের সবচেয়ে ধার্মিক ব্যক্তিদের একজন, ঈশ্বরের নিয়মে একজন সিদ্ধ ব্যক্তি, একজন দাস, উন্নত চরিত্র, সম্মানিত দাস, এমনকি ঈশ্বর বলেছেন পৃথিবীতে তার সমতুল্য কেউ নেই, কিন্তু তার ইচ্ছা একবার ঈশ্বরকে দেখা। তিনি জানতেন যে একজন ঈশ্বর আছেন এবং তিনি অনুভব করেছিলেন যে তিনি তাকে দেখতে চান। অথবা অন্যথায় তার বাড়িতে যান এবং দরজায় আঘাত করুন আর বলুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, বসুন, তার সঙ্গে কথা বলুন, যেমন আমরা একে অপরের সঙ্গে করি। আমাদের একটা বোধশক্তি আছে, এই কারণেই আমরা এই সভাগুলিতে আসি, যেখানে আমরা একসঙ্গে আসি এবং আমাদের চিন্তা প্রকাশ করি এবং আমরা একে অপরকে বুঝতে পারি আরো ভালো করে, যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আর সেবকেরা তা করেন, সর্বস্তরের লোকেরা এটা করে, বিষয়ের উপর কথা বলে। এবং ইয়োব ঈশ্বর তার কাছে এতটাই বাস্তবিক ছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে তিনি যেতে না পারলে তার দরজায় আঘাত করার জন্য এবং তার সঙ্গে একটি সাক্ষাৎকারের জন্য। কিন্তু আমরা খুঁজে পাই যে ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু তিনি আবৃত ছিলেন, ঘূর্ণিবায়ুর রূপে তিনি আবৃত ছিলেন, এবং তিনি ইয়োবকে তার কোমর বেঁধে রাখতে বলেছিলেন। তিনি তার সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন একজন মানুষের মতো করে, এবং তিনি একটি ঘূর্ণিবায়ুর মধ্যে নেমে আসেন এবং ইয়োবের সঙ্গে কথা বলেন, এবং ঘূর্ণিবায়ুর মধ্যে দিয়ে তিনি ইয়োবের কাছে প্রকাশিত হয়েছিলেন। যদিও তিনি ঠিক তাকে দেখতে পাননি, তিনি শুধু গাছের উপর দিয়ে বাতাস বয়ে যাওয়া এবং ঘূর্ণির আওয়াজ শুনতে পেয়েছিলেন, এবং কণ্ঠস্বর ঘূর্ণিবায়ুর মধ্যে থেকে বেরিয়ে আসে, কিন্তু ঈশ্বর ঘূর্ণিবায়ুতে আবৃত ছিলেন। আর আমরা দেখতে পাই আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকায় তারা অময় শব্দটি ব্যবহার করে, যার অর্থ একটি অদৃশ্য শক্তি, এবং এই অদৃশ্য শক্তি ঘূর্ণিবায়ুতে একটি শ্রবণযোগ্য কণ্ঠস্বর ছিল। এটি ইয়োবের সঙ্গে কথা বলেন, তবুও তিনি তার রূপ দেখেননি, কিন্তু তিনি ঘূর্ণিবায়ুর দ্বারা আবৃত ছিলেন তার কাছে। আমরা বাইবেলের মহান ভববাদীদের একজনকে খুঁজে পাই, মোশি, পুরাতন নিয়মে ঈশ্বরের মনোনীত, নির্বাচিত, পূর্ব নির্ধারিত দাসদের মধ্যে একজন। তিনিও তাকে দেখতে চেয়েছিলেন, তিনি তার এত কাছে ছিলেন এবং তার মহান অতীন্দ্রিয় হাতের দ্বারা এমন কিছু তার সামনে করতে দেখেছিলেন যা একমাত্র ঈশ্বরই করতে পারেন। তিনি একদিন তাকে দেখতে চেয়েছিলেন এবং ঈশ্বর তাকে বলেছিলেন, যাও পাথরের উপর দাঁড়াও। আর পাথরের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় মোশি তাকে যেতে দেখলেন তিনি তার পিছন দেখতে পেলেন এবং তিনি বলেছেন, এটা দেখতে একজন পুরুষের মতো, একজন পুরুষের পশ্চাদ্দেশের মতো দেখতে, তবুও তিনি ঈশ্বরকে দেখতে পাননি, তিনি কেবল ঈশ্বরের আবরণ দেখেছিলেন। বাইবেল বলে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। তাই মোশি তাকে দেখেছিলেন আবৃত অবস্থায় একজন মানুষ হিসাবে। আমরা দেখতে পাই যে পুরাতন নিয়মের যিহোবা নতুন নিয়মের যিশু ছিলেন, এবং ডক্টর স্কোফিল্ড এখানে আমরা দেখতে পাই যে তার বাক্য পরিবর্তিত হচ্ছে আকার থেকে। আমরা গ্রিক ভাষায় এনমর্ফা শব্দটি পাই, যার অর্থ অদৃষ্টকে দৃশ্যমান করা, এমন কিছু যা পারে না। আমরা জানি তিনি আছেন, এটা হতে পারে অদৃশ্য, কিন্তু আমরা জানি যে তিনি আছেন। এবং যখন তিনি তার আকার পরিবর্তন করেন এনমর্ফাতে, যার অর্থ তিনি অতি প্রাকৃত থেকে প্রাকৃতিক আকার গ্রহণ করেন, তিনি কেবল তার মুখোশ পরিবর্তন করেছেন, অন্যথায় এটি একটি নাটকের মতো। তিনি অভিনয় করছিলেন, এবং গ্রিক ভাষায় যখন তারা তাদের মুখোশ পরিবর্তন করবে, হয়তো একটা নাটক একজন অভিনয়কারী বিভিন্ন অংশে অভিনয় করতে পারেন। আর আমার মেয়ে এখানে উপস্থিত আছে, তারা উচ্চ বিদ্যালয়ে একটি নাটক করেছিল, এবং আমি যে ছেলেটিকে চিনতাম সে প্রায় চারটি অংশ অভিনয় করেছিল, কিন্তু সে মঞ্চের পিছনে গিয়ে তার মুখোশ পরিবর্তন করত, সামনে এসে অন্য চরিত্র অভিনয় করার জন্য। এখন আপনি যদি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী গ্রহণ করেন যে অভিষিক্ত ব্যক্তি কি হবেন, আপনি সেটিকে যিশুর জীবনের সঙ্গে তুলনা করতে পারেন, এবং আপনি এটি ঠিকই পেয়েছেন যে যিশু কে ছিলেন। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ঈশ্বর ছিলেন, এনমর্ফা। তিনি অতি প্রাকৃত থেকে একজন মানুষের প্রাকৃতিক রূপে পরিবর্তিত হন, তবুও তিনি ঈশ্বর ছিলেন, দেহ ধারণ করলেন, একজন মানুষের শরীর দ্বারা আবৃত দৈহিক পর্দার পিছনে। আর আপনি পুরাতন নিয়ম দেখুন, আমি জানি যে আমি আজ রাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মিশ্র শ্রোতাদের সঙ্গে কথা বলছি, আর আমরা খুঁজে বের করতে এখানে এসেছি, আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছে, এই সবের মানে কি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আপনি ইহুদি পুরুষ অথবা মহিলা হন, আর মন্দিরের রব্বি অতীতের দিনগুলিতে যদি তারা ঐতিহ্যের পরিবর্তে বাইবেলের ভবিষ্যৎবাণীগুলি দেখত, তারা যিশুকে তা চিনতে পারত। তারা তাকে বেলশেবুল বলে ডাকত না, তারা কখনো তাকে ক্রুশবিদ্ধ করত না, কিন্তু এই সব কিছু করতেই হতো, এটা নাটকের অংশ, আর তারা এই বিষয়ে অন্ধ ছিল। আজ রাতে এখানে আপনাদের অনেক পুরুষ ও মহিলার মতো, আমার বয়সী অথবা একটু বেশি বয়সী, আপনাদের মনে আছে এখানে আমেরিকায় কয়েক বছর আগে চীনদেশীয়রা, আগে আমার ভাই যিনি এই মাত্র এখানে পরিচয় দিলেন, যখন আমি তার সঙ্গে কথা বলছিলাম তখন এটি আমার মাথায় আসে, তারা ইংরেজি বলতে পারত না, আর তারা লন্ড্রি চালাত, আর আপনি তাদের লন্ড্রিতে গেলে আপনার লন্ড্রির কাজ করার জন্য চীনা লন্ড্রির লোকেরা একটি ট্যাগ নিয়ে এটিকে নির্দিষ্ট ভাবে এটিকে ছিঁড়ে ফেলে, আপনি ট্যাগের একটি অংশ নেন, সে অন্য অংশটি রেখে দেয়, কিন্তু যখন আপনি আপনার অংশ নিতে আসেন তখন সেই দুটি কাগজের টুকরো নিখুঁতভাবে খাজে খাজে মিলতে হবে। যদি তারা নিখুঁতভাবে খাজে খাজে না মিলে, আপনি এটিকে কোনোভাবেই নকল করতে পারবেন না, কারণ তার কাছে একটি অংশ আছে এবং আপনার কাছে অন্যটি। আর যদি এটা নকল হয় তাহলে আপনার যা সেটা দাবি করার আপনার অধিকার আছে। আর তখন আপনার যা তা আপনি পেয়ে যাবেন যখন আপনি চুক্তির অন্য অংশের অধিকারী হন। সেই রকম আজ রাতেও যখন আমরা চুক্তির অন্য অংশ পেয়েছি, যখন ঈশ্বর তার পুত্রকে দুটি ভাগে বিভক্ত করেছিলেন, কালভেরিতে দেহটিকে একটি বলিদানের জন্য নিয়ে গিয়েছিলেন এবং আত্মাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন, যিনি একজন মানুষের মধ্যে একবার বাস করছিলেন, যিশু, সে একই ঈশ্বর আজ রাতে পর্দার আড়ালে পবিত্র আত্মার রূপে এই দুটি টুকরোকে একসঙ্গে আসতে হবে, তাহলে আপনি চুক্তির অংশ। ঈশ্বর এটি করেছিলেন মানুষের কাছে আরো ভালোভাবে পরিচিত হওয়ার জন্য, যখন তিনি নিজে মনুষ্য রূপ ধারণ করেন। কয়েক বছর আগে আমি একটি গল্প পড়ছিলাম, আর এই গল্পে একজন মহান মহৎ রাজার বিষয়ে বলে, আমি তার নাম ভুলে গেছি। আমি গল্পটা বলার কথা ভাবছিলাম না, এটি সম্ভবত কল্পকাহিনী, কিন্তু এটি আমাদের এমন একটি স্থানে নিয়ে আসে যা আমাদেরকে আমরা যা বলতে চাই তার একটি পটভূমি তৈরি করে দেয়। এই রাজা, তিনি এমন একজন মহৎ রাজা ছিলেন এবং তার প্রজাদের এত বড় প্রেমিক ছিলেন। একদিন তার প্রহরী এবং তার রাজপরিবারের সামনে তিনি বললেন, আজ তোমরা আমাকে তোমাদের শেষবারের মতো দেখো অনেক বছরের জন্য। আর তার প্রহরী এবং তার উচ্চ পদস্থরা তাকে বললেন, মহারাজ, এমন কথা কেন বলছেন? আপনি কি ভিন দেশে কোথাও বিদেশি হয়ে যাচ্ছেন? তিনি বললেন, না, আমি এখানেই আছি। ঠিক আছে, বললেন, আমি আমার লোকদের মাঝে যাচ্ছি, আমি কৃষক হতে যাচ্ছি, আমি কাঠুরিয়াদের সঙ্গে কাঠ কাটতে যাচ্ছি, আমি কৃষকদের সঙ্গে জমি চাষ করতে যাচ্ছি, যারা দ্রাক্ষালতা ছাটাই করে তাদের সঙ্গে আমি দ্রাক্ষালতা ছাটাই করতে যাচ্ছি, আমি তাদের একজন হতে যাচ্ছি, তারা যা করছে তার সঙ্গে আরো ভালোভাবে পরিচিত হওয়ার জন্য। আর আমি তাদের ভালোবাসি, আর আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আরো পরিচিত হতে চাই। তারা আমাকে চিনবে না, কিন্তু তবুও আমি তাদের সঙ্গে পরিচিত হতে চাই। এইভাবে পরের দিন সকালে যখন তার প্রতিনিধিরা, তার সমস্ত লোক তাকে দেখেন, অথবা যারা প্রাসাদে ছিলেন, তারা মুকুট খুলে সিংহাসনে রেখে দেন এবং তার পোশাক খুলে ফেলেন, আর কৃষকের পোশাক পরিধান করে সাধারণ মানুষের মধ্যে চলে যান। এখন সেই ছোট্ট গল্পে আমরা তখন ঈশ্বর সম্পর্কে জানতে পারি। তারা রাজাকে বললেন, রাজা, আমরা আপনাকে চাই, আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই আপনি রাজা হয়ে থাকুন। কিন্তু তিনি তাদের একজন হতে চেয়েছিলেন, তাদের আরো ভালোভাবে জানার জন্য, যাতে তারা তাকে আরো ভালোভাবে চিনতে পারে সত্যিই তিনি কি ছিলেন। এটি তাদের কাছে প্রদর্শন করবে যে তিনি আসলে কি ছিলেন। আর এটাই ঈশ্বর করেছেন, তিনি নিজেকে যিহোবা ঈশ্বর থেকে পরিবর্তন করে আমাদের একজন হয়েছিলেন, যাতে তিনি কষ্ট ভোগ করতে পারেন, তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারেন, মৃত্যুর হুল কি তা তিনি জানতে পারেন এবং মৃত্যুর দণ্ড নিজের উপর নিতে পারেন। তিনি তার মুকুট এবং তার পোশাক সরিয়ে রাখেন এবং আমাদের একজন হন। তিনি নম্র হয়ে পা ধুয়ে দেন, তিনি গরিবদের সঙ্গে তাঁবুতে বাস করতেন, তিনি বনে এবং রাস্তায় বিশ্রাম করেছিলেন যারা সুবিধা বঞ্চিত ছিল তাদের সঙ্গে। তিনি আমাদের একজন হয়ে ওঠেন, যাতে তিনি আমাদের আরো ভালোভাবে বুঝতে পারেন এবং যেন আমরা তাকে আরো ভালোভাবে বুঝতে পারি। এখন আমি মনে করি এতে আমরা খুঁজে পাই পরিবর্তনশীল স্বয়ং তিনি যা করেছিলেন। যদি আপনি লক্ষ্য করেন, তিনি তিনটি পুত্রের নামে এসেছেন। তিনি মনুষ্যপুত্রের নামে, ঈশ্বরের পুত্র এবং দাউদের সন্তানের নামে এসেছিলেন। তিনি মনুষ্যপুত্র হিসাবে এসেছিলেন। এখন জিহেজকেল 2:3, যিহোবা স্বয়ং জিহেজকেল ভববাদীকে মনুষ্যপুত্র বলেছেন। মনুষ্যপুত্র অর্থাৎ একজন ভববাদী, তাকে সেভাবে আসতে হয়েছিল দ্বিতীয় বিবরণ 18:15 পূরণ করার জন্য, যা মোশি বলেছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে হইতে তোমার জন্য আমার সাদৃশ এক ভাববাদী উৎপন্ন করিবেন। তিনি কখনো নিজেকে ঈশ্বরের পুত্র বলেননি, তিনি নিজেকে বলেছেন মনুষ্যপুত্র, কারণ তাকে শাস্ত্র অনুসারে আসতে হয়েছিল। দেখুন, তাকে ছেঁড়া কাগজের টুকরো দুটি তৈরি করতে হয়েছিল, পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী এবং তার নিজের চরিত্র হুবহু একই হতে হবে। সুতরাং তিনি আসেন মনুষ্যপুত্র, সেই রূপে আসেন। তারপর আমরা দেখতে পাই তার মৃত্যু, সমাধি ও পুনরুত্থানের পর তিনি 50তমীর দিনে ঈশ্বরের পুত্র হিসেবে এসেছিলেন। ঈশ্বর আত্মারূপে, পবিত্র আত্মা, তিনি কি করছিলেন?
তিনি নিজেকে পরিবর্তন করছিলেন, নিজেকে তার নিজের লোকদের কাছে একটি ভিন্ন রূপে পরিচিত করে তুলছিলেন। যেমন পবিত্র আত্মা, যিনি ঈশ্বর, তিনি মণ্ডলীর যুগের মধ্যে দিয়ে গমনাগমন করতে এসেছেন ঈশ্বরের পুত্র হিসেবে, পবিত্র আত্মা। কিন্তু সহস্রাব্দে তিনি দাউদের সন্তান হিসেবে আসেন, রাজা দাউদের সিংহাসনে স্থান গ্রহণ করার জন্য। তিনি দাউদের সিংহাসন গ্রহণ করবেন, তিনি এখন পিতার সিংহাসনে বসে আছেন, এবং তিনি বলেছেন যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। সুতরাং তিনি সশ্রাব্দে তিনি দাউদের সন্তান হবেন। এটা কি একই ঈশ্বর সবসময় শুধু তার মুখোশ পরিবর্তন করছেন? আমি আমার স্ত্রীর কাছে একজন স্বামী। আপনি কি লক্ষ্য করেছেন সুর ফৈনিকি মহিলাটি বলেছিলেন, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন। তিনি এমনকি তাকে কখনোই বিরক্ত করেননি, তাকে এটা বলার অধিকার তার ছিল না, তাকে দাউদ সন্তান বলার অধিকার তার ছিল না। ইহুদিদের কাছে তিনি দাউদ সন্তান ছিলেন, আর এখন তিনি আসছেন। কিন্তু যখন তিনি তাকে প্রভু বলে ডেকেছিলেন, তিনি তার প্রভু ছিলেন, তখন তিনি যা চেয়েছিলেন তা পেয়েছিলেন। এখন যেমন তিনি নিজেকে পরিবর্তন করছেন, এখন আমার বাড়িতে আমি তিনজন আলাদা ব্যক্তি। আমার বাড়িতে আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে দাবি করে, সেখানে আমার মেয়ে স্বামী হিসাবে আমার উপর তার কোনো দাবি নেই। আমি তার পিতা, আর সেখানে আমার ছোট নাতি, আমি তার পিতামহ। তাই আমাকে পিতা বলার অধিকার তার নেই, আমি তার পিতা নই। আমার পুত্র তার পিতা, আমি তার পিতামহ, কিন্তু আমি একই ব্যক্তি। এবং ঈশ্বর তিনি কি করেন? তিনি শুধু নিজেকে পরিবর্তন করেন, সেই প্রজন্মের হয়ে উঠতে, সেই লোকদের কাছে নিজেকে ব্যক্ত করতে। এবং আজ রাতে আমরা এখানে সেটা খুঁজে বের করতে এসেছি, এই সময়ে কিভাবে ঈশ্বর এই লোকদের কাছে নিজেকে ব্যক্ত করা উচিত। তিনি তার মুখোশ পরিবর্তন করেন, তিনি তার কাজ পরিবর্তন করেন, কিন্তু তিনি তার স্বভাব পরিবর্তন করেন না, তিনি তার স্বভাব পরিবর্তন করেন না। তিনি শুধু তার মুখোশ পরিবর্তন করেন একটি থেকে অন্যটিতে। তিনি এটি করেন নিজেকে লোকদের কাছে আরো স্পষ্টভাবে প্রকাশ করার জন্য, যাতে তারা জানতে পারে তিনি কে এবং তিনি কি। ইব্রীয় প্রথম অধ্যায়ে আমরা পাঠ করি, ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাববাদীগণের দ্বারা পিতৃলোকদিগকে কথা বলিয়াছিলেন, এই শেষকালে পুত্রতেই যিশুতে আমাদিগকে বলিয়াছেন। এখন ভাববাদীগণ, যিশু বলেছেন যখন তিনি পৃথিবীতে ছিলেন তারা ঈশ্বর ছিল, আপনি তাদের ঈশ্বর বললেন যাদের কাছে ঈশ্বরের বাক্য এসেছিল, আর শাস্ত্র লঙ্ঘন করা যাবে না। তিনি বলেছেন, বলেছেন আপনি কিভাবে তাদের দোষারোপ করতে পারেন যখন তিনি ঈশ্বরের পুত্র। দেখুন, ঈশ্বরের বাক্য প্রতিটি যুগের জন্য বরাদ্দ করা হয়েছে, এটি কি হবে, এবং যিশু সমস্ত ভবিষ্যৎবাণীর পূর্ণতা ছিলেন, কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে, এটা তার মধ্যে ছিল। জোসেফের মধ্যে তিনি ছিলেন, এলির মধ্যে তিনি ছিলেন, তিনি সেই জন যিনি মসির মধ্যে ছিলেন, তিনি সেই জন যিনি দাউদের মধ্যে ছিলেন, একজন প্রত্যাখ্যাত রাজা। তার নিজের লোকেরা তাকে রাজা হিসাবে প্রত্যাখ্যান করেছিল, আর যখন তিনি চত্বরের বাইরে আসেন, একজন ছোট পীড়িত ব্যক্তি হামাগুড়ি দিয়ে আসেন, তার শাসন পছন্দ হয়নি তার পদ্ধতি, এবং সে তার উপর থুতু দেয়, আর প্রহরী তার তলোয়ার বের করে বলল, আমার রাজার গায়ে থুতু দেওয়া, আমি কি কুকুরের মাথা তার উপর বসিয়ে দিব। আর দাউদ হয়তো বুঝতে পারছিলেন না যে তিনি তখন কি করছেন, কিন্তু তিনি অভিষিক্ত ছিলেন, আর তিনি বললেন তাকে একা থাকতে দাও, ঈশ্বর তাকে এটা করতে বলেছেন। আর তিনি পাহাড়ে আরোহণ করলেন এবং জেরুসালেমের জন্য কাঁদলেন, একজন প্রত্যাখ্যাত রাজা। আপনি কি লক্ষ্য করেছেন, তখন থেকে কয়েকশো বছর পরে দাউদ সন্তানের উপর রাস্তায় রাস্তায় থুতু ফেলা হয়েছিল, আর পাহাড়ের উপরে একই পর্বতে নিচে জেরুসালেমের দিকে তাকিয়েছিলেন একজন প্রত্যাখ্যাত রাজা, আর কাঁদলেন, জেরুসালেম কুকুরটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, আমি কতবার তেমনি তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। তিনি কখনোই তার স্বভাব পরিবর্তন করেননি, কারণ ইব্রীয় ১৩:৮ বলেছে, তিনি কল্য ও অদ্য এবং অনন্তকাল একই। আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য, মৃত্যুর জন্য ঈশ্বর দেহ ধারণ করেছিলেন, সেজন্য তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন একজন মানুষ হওয়ার জন্য। আমরা দেখতে পাই যখন লিখিত সুসমাচারে ১২:২০ গ্রীকরা তার সম্পর্কে শুনেছিলেন, এখন কেউই তার কথা শুনতে পায় না, তাকে দেখার জন্য তাদের হৃদয় জ্বলে না। ইয়োব এবং প্রাচীনকালের ভাববাদীদের মতো তারা সকলেই তাকে দেখতে চেয়েছিলেন, তাই এই গ্রিক তাকে দেখতে এসেছিলেন। তারা বোথসাইদা নিবাসী ফিলিপের কাছে এসে বললেন, মহাশয়, আমরা যীশুকে দেখিতে ইচ্ছা করি। গ্রিকরা তাকে দেখতে চেয়েছিল, কিন্তু তারা তাকে দেখতে পারেনি, কারণ তিনি তার মানব মন্দিরে ছিলেন। ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন। এখন আমরা দেখতে পাই যে এতে এই গ্রীকরা তাকে দেখতে পায়নি, এবং পরে যীশু তাদের কাছে যে কথাগুলি বলেছিলেন তা লক্ষ্য করুন। তিনি বললেন, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে, তবে তাহা একটি মাত্র থাকে। অন্য কথায়, তারা কখনোই তাকে পরিবর্তনের মধ্যে দেখতে পাবে না, যে মুখোশের মধ্যে তিনি তখন ছিলেন, কারণ তিনি মানুষের দেহে আবৃত ছিলেন। কিন্তু যখন এই গমের বীজ মাটিতে পড়ে, তখন এটি সমস্ত জাতিকে উপরে নিয়ে আসবে। সেই সময় অবশ্যই তাকে ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু গমের এই বীজ অবশ্যই পড়ে যাবে। ঈশ্বর আবৃত মানুষের দেহে, অবিশ্বাসীদের কাছে লুকায়িত, কিন্তু বিশ্বাসীদের কাছে প্রকাশিত। যখন এক আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। এখন আদিতে বাক্য ছিলেন, একটি বাক্য একটি চিন্তার প্রকাশ। আদিতে তিনি ঈশ্বরও ছিলেন না। এখন আমাদের ইংরেজি শব্দ গড মানে উপাসনার বস্তু কেমন যেন বিভ্রান্তিকর। আপনি কাউকে ঈশ্বর বানাতে পারেন, আপনি যে কোনো কিছুকে ঈশ্বর বানাতে পারেন, কিন্তু পুরাতন নিয়মে আদিপুস্তক এক অধ্যায়ে আদিতে ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়, এলোহিম। এলোহিম মানে সবিদ্যমান একজন। এলোহিম শব্দটি আমাদের শব্দ ঈশ্বর এর সঙ্গে কতটা পার্থক্যযুক্ত। এলোহিম মানে সবিদ্যমান একজন। আমরা সব বিদ্যমান হতে পারি না, আমরা সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বজ্ঞ হতে পারি না। এলোহিম এই সকল কিছু প্রকাশ করে, আমরা তা হতে পারি না। যে গাছ থেকে আপনি ঈশ্বর বানাবেন অথবা স্থাপনা, এটি সব বিদ্যমান নয়। সুতরাং ঈশ্বর আদিতে জীবন ছিলেন, অনন্ত একজন। তার মধ্যে গুণাবলী ছিল, এবং সেই গুণাবলী বাক্যে পরিণত হয়েছিল, এবং বাক্য দেহ ধারণ করে। যীশু ছিলেন মুক্তিকর্তা, এবং মুক্ত করা মানে ফিরিয়ে আনা। যদি তাকে এটি ফিরিয়ে আনতে হতো, তবে এটিকে কোন স্থানে ফিরিয়ে আনতে হবে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, সকল লোকেরা কখনোই এটি দেখতে সক্ষম হবে না, কারণ সকল লোক আদিতে ঈশ্বরের চিন্তায় ছিল না। দেখুন, যাজকদের দিকে তাকান, যখন তারা তাকে বাক্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে দেখে, তিনি কি ছিলেন, তারা বলেছিল, এটা বেলশবুল। তাতেই বোঝা যায় তাদের স্বভাব কি। এটা তখনকার আধুনিক চিন্তাধারায় ছিল। কিন্তু যখন সে বেশ্যা, যাকে তিনি দ্বারে সাক্ষাৎ করেছিলেন, আর তাকে বলেছিলেন, তার অভিষিক্ত ব্যক্তির চিহ্ন প্রকাশ করেছিলেন, সে যা করেছিল তা প্রকাশ করার মাধ্যমে, কেন সে বলেছিল, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাববাদী, আমি জানি মসীহ আসিতেছেন, তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলই জ্ঞাত করিবেন। সে তাকে মসীহ বলে চিনতে পেরেছিল, অভিষিক্ত ব্যক্তি, কারণ তিনি শাস্ত্রের যোগ্যতা পূরণ করেছিলেন। আপনারা কি দেখতে পাচ্ছেন না, কাগজের টুকরো দুটি একসঙ্গে আসছিল। সে, আমরা জানি যে যখন মসীহ আসবেন, এখন ঈশ্বরকে হয়তো এটি এবং ওটি নিয়ে আন্তঃপ্রজনন করতে হয়েছিল, ছাঁচকারের মতো ঘণ্টাটির এই নির্দিষ্ট সুর পাওয়ার জন্য। কিন্তু যীশু যখন ফিরে তাকিয়ে বললেন, তোমার সহিত কথা কহিতেছি যে আমি তিনি, বেলশবুলের মতো কোনো অভিব্যক্তি ছিল না। সে তার কলসি ছেড়ে শহরে দৌড়ে গেল আর বলল, আইসো, একটি মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? দেখুন, এখন এটা কে করেছিল? পুরাতন শাস্ত্রের সেই অভিজ্ঞতার যা যীশু তাকে দিচ্ছিলেন, এটা কি করেছিল? এটি মসীহ তৈরি করেছিল। আর আপনারা কি লক্ষ্য করেছেন, দ্রুত তার পাপ ক্ষমা করা হয়েছিল, কারণ আদিতে সে পরিত্রাণযোগ্য ছিল, কারণ সে আদিতে ঈশ্বরের চিন্তায় ছিল। সুতরাং এটি তাকে উদ্ধার করে অথবা তাকে ফিরিয়ে আনে যখন তিনি দেখেছিলেন যে ব্যক্ত বাক্য প্রকাশিত হয়েছে, যিহোবা তিনি কি ছিলেন, তিনি কি। এখন যিশু যখন আসবেন, তিনি যদি নোহর বার্তা নিয়ে আসেন সেটা কাজ করতো না। একটি জাহাজ নির্মাণ করা এবং ভেসে যাওয়া এটি কাজ করতো না, কিন্তু সেই নোহ ছিলেন ঈশ্বরের অংশ। তিনি একটি অদ্ভুত আচরণ করেছিলেন কারণ তিনি অদ্ভুত ছিলেন এবং তার বার্তাটি অদ্ভুত ছিল কারণ এটি বাক্য প্রকাশ করা হয়েছিল। তিনি মসির বার্তা নিয়ে আসতে পারতেন না কারণ এটি কাজ করত না। মসি ঈশ্বর ছিলেন, একটি অংশে প্রকাশ করেছেন, তিনি সেই সময়ের জন্য প্রকাশিত বাক্য ছিলেন, কিন্তু যিশু সেটা নিয়ে আসতে পারেন না। বাইবেল কখনো বলেনি যে তিনি সেই পথে আসবেন, কিন্তু তিনি যখন আসেন, ঠিক যেমন নিয়মশাস্ত্র বলেছিল যে তিনি প্রকাশ করবেন তা প্রকাশ করেন, তখন যারা মুক্তি পাওয়ার যোগ্য ছিল তারা সকলে এটা বিশ্বাস করে কারণ তারা ঈশ্বরের চিন্তায় ছিল। প্রারম্ভে তার গুণাবলী দেহধারণ করে এবং তারা পরিত্রাণযোগ্য এবং ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন, কারণ তারা পরিত্রাণযোগ্য ছিল, তারা আদি থেকেই ছিল অভিব্যক্তিতে। আমরা যদি এখানে এক মুহূর্ত থামতে পারি, যদি এটি সম্ভব হয় এবং আজ রাতে এটি নিয়ে ভাবুন, এই সময়ের বার্তা যিহোবার প্রকাশিত চিন্তা। জগৎ পত্তনের সময়বোধি থেকে আমাদের বলা হয়েছে আমাদের নাম মেষ শাবকের জীবন পুস্তকে লিখিত আছে। তাহলে আমরা দুটি দিক দেখতে পারি, যেমনটি আমি প্রথমে বলেছিলাম, কেন একটি অপরের সঙ্গে বিজোড়। এটা এভাবেই হতে হবে, এটা সবসময় ছিল, এটা সবসময় এইভাবেই হয়েছে এবং এটা সবসময় এইভাবেই হবে। তিনি বাক্য ছিলেন এবং বাক্য দেহধারণ করেন এবং আমাদের মধ্যে বাস করেন। এখন ঈশ্বর পুরাতন নিয়মের দিনগুলিতে আমরা দেখতে পাই যে তিনি তার লোকদের কাছে বিভিন্ন রূপে আবির্ভূত হওয়ার পরে তিনি নিজেকে তহশ্চর্মের আড়ালে আবৃত করেছিলেন। ঈশ্বর তহশ্চর্মের আড়ালে লুকিয়ে আছেন তার করুণার আসনে। আমরা দেখতে পাই যে কিভাবে সলোমন যখন তিনি প্রভুর মন্দির উৎসর্গ করেছিলেন আর এই তহশ্চর্মের পর্দা সেখানে ঝুলছিল, তিনি কিভাবে আগুনের স্তম্ভ এবং মেঘযোগে সেখানে প্রবেশ করেন এবং তার পিছনে চলে যান এবং নিজেকে আবৃত করেন বাইরের বিশ্বের কাছে। কিন্তু বিশ্বাসের দ্বারা ইসরায়েল জানত যে তিনি সেখানে পিছনে আছেন, তারা জানত যে তিনি সেখানে আছেন। নির্বিশেষে বিধর্মী বিশ্বের যা কিছু বলার থাকুক না কেন, তিনি অবিশ্বাসীদের কাছে আড়ালে ছিলেন, কিন্তু বিশ্বাসী বিশ্বাসের দ্বারা জানত যে তিনি সেখানে পিছনে আছেন। তাদের করুণা ছিল আর তিনি তার করুণার আসনে ছিলেন, এটি ছিল একটি মহান গোপনীয়তা। আপনারা জানেন পুরাতন নিয়মে সেই চামড়ার পিছনে প্রবেশ করা ছিল মৃত্যু, এখন এর পিছনে থাকাটাই হলো মৃত্যু। তখন তার মহিমায় প্রবেশ করা ছিল মৃত্যু, এখন তার মহিমা থেকে দূরে থাকা হলো মৃত্যু। সেটা অবশ্যই ঘটেছিল কালভেরিতে, তিরস্কৃণী যখন চিড়ে যায়, যখন তিরস্কৃণী চিড়ে যায়, পুরনো তিরস্কৃণী, এখন তার উপস্থিতি থেকে দূরে থাকাই হলো মৃত্যু, তখন তার উপস্থিতিতে প্রবেশ করা ছিল মৃত্যু। দেখুন, এটি পরিবর্তিত হয় এবং আমরা কোন সময়ে বাস করছি তা দেখার জন্য আপনাকে অবশ্যই বাক্য খুঁজে বের করতে হবে। এখন যখন তিরস্কৃণী কালভেরিতে চিড়ে যায়, তখন করুণার আসনটি সাধারণ দৃষ্টিতে আসে, কিন্তু কি হয়েছিল, এটি কালভেরিতে ঝুলছিল রক্তসিক্ত অবস্থায়। তারা যেমন রক্ত নিয়ে বছরের পর বছর পবিত্র স্থান পরিষ্কার করার সময় এবং অতি পবিত্র স্থানে ছিটিয়েছিল, সেখানে ঈশ্বর তার মহান শক্তিশালী বজ্রপাত দ্বারা পুরনো তহশ্চর্মের তিরস্কৃণী উপর থেকে নিচে বিভক্ত করেন এবং করুণার আসন সরল দৃশ্যে আসে। ঈশ্বরের আসল প্রকৃত মেষ শাবক কালভেরিতে সরল দৃশ্যে ঝুলছিল, আসল করুণার আসন। যখন ঈশ্বর মূল্য পরিশোধ করেছিলেন, তিনি নিজেই এবং আমাদের একজন হয়ে উঠেন এবং নিজেকে একজন মানুষ হিসাবে প্রকাশ করেছিলেন, আমাদের সঙ্গে পরিচিত হতে এবং আমরা যেন তার সঙ্গে পরিচিত হতে পারি। প্রায়শ্চিত্তের দিনে সমস্ত ইসরায়েলের কাছে করুণার আসনটি ছিল সাধারণ দৃশ্যে, কিন্তু হায়, সেই দিনের গির্জার ফাদারদের ঐতিহ্য, তাদের ঐতিহ্য দ্বারা মানুষের কাছ থেকে সত্যিকারের করুণার আসন ঢেকে রেখেছিল। তারা যদি শাস্ত্র জানত, তাহলে প্রতিটি টুকরো চীনা ট্যাগের মতো মিলে যেত, পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী পূর্ণ হতো এবং এটা হয়েছিল। আর যদি তাদের শাস্ত্র দেখানো হতো, তবে তারা করুণার আসন দেখতে পেত মুশির মতো। এখানে বলেছে যে আজ পর্যন্ত সেটা আবৃত, এটি এখনো তাদের হৃদয়ের উপরে আছে, তারা এটা দেখতে পায় না। কিন্তু তিনি ছিলেন ঈশ্বর, কষ্ট এবং প্রায়শ্চিত্ত। তিনি ছিলেন প্রকৃত করুণার আসনে সম্পূর্ণ দৃষ্টি গোচরে দাঁড়িয়ে। আমরা যেমন গানটি গেয়েছি, দেখো তাকে সরল দৃষ্টিতে দেখো, সেখানে তিনি বিক্রমশালী বিজয়ী। যেহেতু তিনি তিরস্কারটি দুই ভাগে ভাগ করেছেন, দেখুন তিনি এসেছিলেন করুণার আসন মণ্ডলের সামনে সম্পূর্ণ দৃষ্টিগোচরে ঝুলছিল, কিন্তু তারা জনমতের অধীনে থাকা এখন নারী পুরুষ এবং এই সবার প্রতিনিধিরা, আমি ব্যক্তিকে সম্মান না করে এটা বলতে চাই, কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে যে জন্য এসেছি, আমি ভয় পাচ্ছি যে ফাদারদের পরম্পরাগত বিধি, গির্জার ফাদাররা এটি অনেক লোকের কাছ থেকে লুকিয়ে রেখেছে, যেহেতু এই শেষ দিনে পবিত্র আত্মা এসেছেন যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর তিরস্কারটি ছিঁড়ে গেছে। অনেক মানুষ তাদের ফাদারদের পরম্পরাগত বিধি নিয়ে চলতে চেষ্টা করে, এবং সেই কারণেই তারা এই পরম আনন্দ, শান্তি এবং মণ্ডলীতে আজকে যা আছে তা দেখতে পায় না। তবুও যারা বিশ্বাস করে তাদের কাছে এটা স্পষ্ট, তিনি বাক্য, এই সময়ের প্রতিশ্রুত বাক্য লুকিয়ে রেখেছিলেন। এখন পরম্পরাগত বিধি একটি তিরস্কারটি তৈরি করেছে। তারা বলে যে অলৌকিক কার্যের দিন সমাপ্ত হয়ে গেছে। একজন লোক আমার সঙ্গে কথা বলেছিলেন, আমি যেখানে থাকি অ্যারিজোনার টিউশনে, একজন ভালো সংস্কৃতিবান লোক, আমি রামাদায় একটি সভা নিয়েছিলাম, আর আমরা বিজনেস ম্যান সম্মেলনে কথা বলছিলাম, যেখানে প্রভু যীশু উপস্থিত হয়েছিলেন এবং মহান বিষয়গুলি করেছিলেন। আর এই খ্রিস্টান ভদ্রলোক আমার কাছে এসে বললেন, গির্জার একজন সেবক, ভালো মানুষ, এবং তিনি বললেন, ভাই ব্র্যানহাম, আপনি মানুষের কাছে একটি প্রেরিতের যুগ তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বললেন, আর যখন প্রেরিতের যুগ সমাপ্ত হয়ে গেছে, আর আমি বললাম, আমি আপনার কাছে প্রার্থনা করি আমার ভাই, শাস্ত্রে কখন প্রেরিতের যুগ সমাপ্ত হয়েছে সেটা আমাকে দেখান। আমি বললাম, প্রেরিতের যুগ পঞ্চাশতমীর দিনে শুরু হয়েছিল, আর পিতর বলেছেন পঞ্চাশতমীর দিনে, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। এটা কখন সমাপ্ত হয়েছে? যদি ঈশ্বর এখনো ডাকেন, তাহলে প্রেরিতের যুগ এখনো বর্তমান রয়েছে। আর সেখানে লোকেরা এত মানুষের চোখ বেঁধে রাখার চেষ্টা করে, তাদের প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে যেমনটি তখন ছিল, এবং আপনি দেখতে ব্যর্থ হন যে কেন লোকেরা এত উচ্ছ্বাসিত এবং এত উৎসাহী, এবং এই সভাগুলি তাদের কাছে এমন একটি অদ্ভুত, এমন একটি অদ্ভুত বিষয়, কারণ তারা দেখেছে যে তারা সেই বাধাগুলি ভেঙে দিয়েছে, তারা সেই তিরস্কারটি ভেদ করে ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করেছে, যেখানে তারা দেখছে এই সময়ের প্রতিশ্রুতি মানুষের সামনে প্রকাশ করা হয়েছে, তারা ঈশ্বরের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছে। জোয়েল 2:28 তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই শেষ সময়ে লোকদের উপর পরবর্তী বর্ষণ ঢেলে দেওয়া হবে। শেষ সময়ে আমি মনে করি সেখানে গ্রিক শব্দ কেনোস, যার অর্থ হল তিনি নিজেকে শূন্য করলেন, এমন ভাবে নয় যে আমরা বলতে পারি যেমন কিছু কারো ভিতরে ছিল যা তিনি খালি করেছেন, কিন্তু তিনি নিজেকে ঢেলে দিয়েছেন, তিনি পরিবর্তিত হয়েছেন, তার অ্যানমর্ফা, তিনি যা ছিলেন তা থেকে তিনি এখন যা আছেন। তাতে পরিবর্তিত হয়েছেন। তিনি কখনো তার স্বভাব পরিবর্তন করেন না। কিন্তু পঞ্চাশতমীর দিনে তিনি নিজেকে মনুষ্যপুত্র থেকে ঈশ্বরের পুত্রে পরিবর্তিত করেন। তিনি এসেছেন লোকদের সঙ্গে নয়, তিনি মানুষের মধ্যে এসেছেন, দেখুন, একই ঈশ্বর, এ মহান যুগে তার সেবা কার্য চালিয়ে যেতে। তিনি বাইবেলে ভবিষ্যৎবাণী করেছিলেন যে সে অদ্বিতীয় দিন হইবে, তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। এখন ভৌগোলিকভাবে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়, এটি একই সূর্য সবসময়। এখন যখন পুত্র SOM প্রতিশ্রুত বাক্যের প্রকাশে নিজেকে প্রকাশ করেছিলেন ইসরায়েলে পূর্ব জনগণের কাছে, আমরা একটি আধারে পূর্ণ দিন কাটিয়েছি, আমরা সংস্কারকদের দ্বারা যথেষ্ট আলো পেয়েছি ইত্যাদি, গির্জা এবং ধর্ম সম্প্রদায়গুলি তৈরি করার জন্য এবং তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আসার জন্য এবং শিশুদের চুম্বন করা এবং বৃদ্ধ বিবাহ এবং মৃতদের কবর এবং আরো অনেক কিছু এবং গির্জার সঙ্গে থাকা। কিন্তু সন্ধ্যার সময় দীপ্তি হইবে, তিনি বলেছেন, সন্ধ্যাকালে আর কোন বাক্য ব্যর্থ হবে না। এবং সেই একই SOM যিনি নিজেকে ঢেলে দিয়েছেন কেনস পঞ্চাশতমীর দিনে সন্ধ্যাকালে একই জিনিস করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, এটা প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাগ একসাথে নিয়ে আসে, কি ঘটছে তা দেখুন, আর তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন তা দেখুন, তারপর আপনি দেখতে পাবেন আমরা কোথায় আছি, বিষয়টি একসাথে নিয়ে আসে, আপনি এই মহান এবং বিক্রমশালী ব্যক্তির উন্মোচন দেখতে পারেন। প্রথা মানুষকে আবার অন্ধ করে দিয়েছে এই মহান জিনিসগুলির জন্য যা ভবিষ্যৎবাণী করা হয়েছে। মোশি যখন তিনি পাহাড় থেকে বেরিয়ে আসেন, যেটি অগ্নিময় ছিল, কি সুন্দর দৃষ্টান্ত। মোশি মিশরে গিয়েছিলেন এবং গির্জার ফাদারদের বলেছিলেন যে প্রভু ঈশ্বর তার সঙ্গে দেখা করেছেন, আমি নামে, সেই নাম বর্তমান কাল, আমি যে ছিলাম, যে হব নয়, কিন্তু আমি চিরকাল একই, কাল আজ এবং অনন্তকাল একই, তিনি বর্তমান কাল। এটি ইব্রীয় 13:8 সাথে তুলনা করে, যীশুখ্রিস্ট কল্ল ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। এটি এখনো ভবিষ্যৎবাণীকৃত বাক্য এবং মণ্ডলী বাক্যের সঙ্গে নিখুঁতভাবে মিলে যেতে হবে, এই সময়ের অভিজ্ঞতা। সংস্কারকদের এটা ছিল ও, কিন্তু এটা অন্য আরেক দিন। দেখুন আমরা কোন দিনে বাস করছি, ঠিক যেমন তিনি আসতে পারেননি যে দিনগুলিতে তিনি পৃথিবীতে এসেছিলেন, সেইভাবে যেভাবে মোশি এসেছিলেন, অথবা অন্য কোন ভাববাদী এসেছিলেন, এটা ভবিষ্যৎবাণী করা হয়নি এবং এই শেষ দিনগুলিতে এইভাবে আসার ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটি লুথারের পুনরুজ্জীবনের আকারে আসতে পারে না, এটি ওয়েসলির পুনরুজ্জীবনের আকারে আসতে পারে না, এটি পুনরুদ্ধারের সময়। এটি এমন একটি সময় যে এটি অবশ্যই প্রকৃত পুত্রের আলোতে ফিরে আসতে হবে, আসলটিতে। ও কিভাবে আমরা বাক্য রাখতে পারি এর উপর, এবং আপনারা ধর্মতত্ত্ববিদরা, আপনারা বিশ্বের যে কোনো অংশ থেকে এসেছেন, আপনারা জানেন যে এটি সত্য, এটি একটি প্রতিজ্ঞা, এটাই মানুষকে এত অদ্ভুত করে তোলে, এটি অদ্ভুত ব্যক্তি তৈরি করে যেটা আপনারা তাদের বলে থাকেন। এর কারণ তিরস্কৃণী উন্মুক্ত করা হয়েছে কথাগুলি থেকে এবং তারা এটা দেখতে পাচ্ছে, তিনি কাল আজ এবং অনন্তকাল একই। দেখুন, এটা ঈশ্বরের প্রতিশ্রুতি এবং আমরা এর বিরুদ্ধে যেতে পারি না, কারণ শাস্ত্র ভঙ্গ করা যায় না। হ্যাঁ, আমরা দেখতে পাই যে তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার লোকদের মধ্যে নিজেকে ঢেলে দিয়েছেন এবং তিনি কাল আজ এবং অনন্তকাল একই। মোশি যখন তিনি মিশরে চলে যান এবং এটি ঘোষণা করেন, তখন পিতা তার বার্তা প্রমাণিত করেছিলেন সিনয় পর্বতে এসে একই আগুনের স্তম্ভে এবং পর্বতে আগুন ধরিয়ে দিলেন। আমরা কি লক্ষ্য করেছি, তিনি যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাকে বাক্য দিয়ে সামনে নিয়ে এসেছিলেন, তার কাছে আজ্ঞা ছিল এবং এই আজ্ঞা পাওয়ার জন্য তার আজ্ঞা বাক্য ছিল, বাক্য এখনো লোকদের কাছে আসেনি, সুতরাং বাক্য সর্বদা ভাববাদীর কাছে আসে এবং তিনি সেই সময়ের জন্য ভাববাদী ছিলেন, যেমন যীশু ছিলেন বাক্য, যখন একজন ভাববাদী ছিলেন এবং যীশু তার কাছে এসেছিলেন জলে, কারণ বাক্য সর্বদা ভাববাদীর কাছে আসে, ব্যর্থ হয় না। দেখুন, বাক্য তার কাছে আসে। সুতরাং মসি বাক্য তার কাছে এসেছিল, আজ্ঞা, আর তার কাছে সেটি ছিল এখন। কেন? বাক্য দেওয়া এবং প্রকাশিত হওয়ার আগে মসিকে তার মুখ ঢাকতে হয়েছিল, কারণ বাক্য সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। তারা জানত যে কিছু একটা ঘটেছে, কিন্তু তারা জানত না এটা কি। গর্জন এবং বজ্রপাত যতক্ষণ না তারা বলল, মসিকে কথা বলতে দিন, আর ঈশ্বর নয়। আর ঈশ্বর বললেন, আচ্ছা, আমি সেটাই করব। এরপর থেকে আমি আর এভাবে প্রকাশিত হব না, আমি তাদের একজন ভাববাদীকে পাঠাবো। তাই তিনি, আমি আমার ভাববাদীর মাধ্যমে কথা বলবো। এখন যদি মসি প্রাকৃতিক নিয়মের দ্বারা, যেমন পৌল এখানে দ্বিতীয় করিন্থীয়তে আমাদের কাছে প্রকাশ করেছেন, স্বাভাবিকভাবে মুখ ঢাকতে হয়েছিল, আধ্যাত্মিক আরো কত বেশি মহিমান্বিত এবং আবৃত হবে এক অবিশ্বাসীর কাছে। এটি তার কাছে প্রকাশিত হওয়ার আগে আর তারা কত বলবে, মসি একজন অদ্ভুত ব্যক্তি ছিলেন। আর তারা কত আপনাকে বলবে, যিনি পর্দা ভেদ করে আগুনের স্তম্ভে গেছেন, আশীর্বাদ নিয়ে বেরিয়ে এসেছেন, আর এখন আপনি আবৃত। লোকেরা তা দেখতে পায় না, তারা এটা বুঝতে পারে না। প্রাকৃতিক মহিমান্বিত হলে অতি প্রাকৃত আর কত বেশি হবে। যদি প্রাকৃতিক যার শেষ ছিল তা যদি মহিমান্বিত হয়, আর কত বেশি এটি হবে যার শেষ নেই, মহিমান্বিত হবে। তবে এখনো এটি আবৃত, এটি বিশ্বাসের কাছে নয়, অবিশ্বাসের কাছে আবৃত। সে এটা দেখতে পায় না। ঈশ্বর সবসময় অবিশ্বাসী থেকে নিজেকে আবৃত করেন, প্রথা এটি লুকিয়ে রাখে। তারা তখন যেমন করেছিল আজও তাই করছে। এটি একটি আধ্যাত্মিক পর্দা ছিল যা আমাদের এখানে রয়েছে, সেখানে প্রাকৃতিক পর্দা ছিল। তারা ভাববাদীর মাধ্যমে প্রমাণিত হয় লিখিত বাক্য দ্বারা। একজন ভবিষ্যৎবাণীকারী যিনি লিখিত বাক্য নিয়ে আসে এটাকে স্পষ্ট করার জন্য। তারা জানত যে বাক্য সেখানে আছে, কিন্তু তারা জানত না এর অর্থ কি। আর মসি তা পরিষ্কার করে দিলেন, তিনি বলেছিলেন, আজ্ঞা এটি বলে, এবং এই কারণেই তিনি এটা সরল করেন, এবং এটি সরল হওয়ার আগে এটি আবৃত ছিল, এবং তাই এটি আজ লোকদের কাছে আবৃত। যতক্ষণ না এটি প্রকাশিত হয় এবং লোকদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়, ঈশ্বর, বিক্রমশালী ঈশ্বর, মানুষের মাংসে আবৃত বাক্য। লক্ষ্য করুন, এখন আমরা খুঁজে পাই যে এটি অবিশ্বাসের কাছে লুকানো ছিল, কিন্তু বিশ্বাসের কাছে প্রকাশ করা হয়েছিল। লক্ষ্য করুন, মসিকে একই এই আগুনের স্তম্ভে প্রবেশ করতে হয়েছিল, তার সঙ্গে কেউ যেতে পারেনি। এটা আমাদের কি বলে যে আপনি একটি প্যান্টিকোস্টাল দলে যোগদান করে এর ভিতরে আসতে পারেন না। দেখুন, তিনি কখনো এটি একটি গোষ্ঠীর কাছে প্রকাশ করেননি, তিনি একজন ব্যক্তির কাছে এটি প্রকাশ করেছিলেন। আর আজও তাই, আপনারা বলেন, আমি একটি গির্জার অন্তর্ভুক্ত, আমি এর অন্তর্গত, কিন্তু এটি কাজ করবে না। দেখুন, এবং কেউ যদি মসিকে অনুসরণ করার চেষ্টা করে, তার ছদ্মবেশ ধারণ করে, এটা মৃত্যু ছিল। এবং তাই আজও আধ্যাত্মিক মৃত্যু, ছদ্মবেশী হওয়ার চেষ্টা করা, এটা কি? আজ রাতে আমরা প্রবেশ করেছি, দলগুলির মধ্যে উত্থাপিত হচ্ছে শারীরিক তুলনা। কেউ এর মতো কাজ করার চেষ্টা করে এবং একটি ভিন্ন জীবনযাপন করে, মদ্যপান করতে পারে, ধূমপান করতে পারে, মহিলারা যে কোনো জীবনযাপন করতে পারে, বেশিরভাগ তারা যেভাবে চায়, জগতের মতো, আর বাড়িতে থেকে টেলিভিশনে জগতের বিষয় দেখা, আর নিজেদের প্যান্টিকোস্টাল বলে। তারা প্রকৃতির ছদ্মবেশী হওয়ার চেষ্টা করছে। এটি তাদের কাছে কখনো প্রকাশিত হয়নি এখনো। যখন এটি প্রকাশিত হয়, এটি মহিমান্বিত, এবং আপনি যখন সেখানে হাঁটেন, তখন কিছু আপনার থেকে তা নিয়ে যায়, আপনি আবৃত হয়ে যান, এটি কাজ করবে না। আর ছদ্মবেশী হওয়া ছিল মৃত্যু। মসির আবরণ, তিনি মানুষের কাছে জীবন্ত বাক্য ছিলেন। আর আজকে যারা আবৃত, তারাও একই জিনিস। তাহারা লিখিত পত্র, যাহা সকল মনুষ্য পাঠ করে, নতুন পত্র নয়, কিন্তু পত্র যা লেখা হয়েছে, প্রকাশ পেয়েছে। এটা যারা এই দিনের বাক্য এবং প্রতিশ্রুতিতে বিশ্বাস করে যে ঈশ্বর তার আত্মা সেচন করেছেন সকল মানুষের উপর, এবং সেটি লিখিত পত্র। এবং যখন একজন ব্যক্তি দৈহিকভাবে সেটি ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করে, তখন এটি বিপরীত হয়। আপনার জীবন দেখায় আপনি কি। এক সময় একটি ছেলে ছিল, সে কিছু সমস্যায় পড়েছিল। সে কিন্তু ভালো ছেলে ছিল। সে আদালতে যায়, আর বিচারক বললেন, আমি তোমাকে দোষী মনে করি, তোমাকে যাবজ্জীবন কারাগারে সাজা দিতে হবে। সে বলল, আমি আমার নিজের মামলা লড়তে চাই। সে বলল, আমি আমার নথিতে যেতে চাই। তিনি বললেন, তোমার কোনো নথি নেই, তোমার নথি তোমাকে দোষী সাব্যস্ত করে। আর এটি আজকের মতো, যে কারণে মণ্ডলী তার মতো উন্নত নয়। এটি নথি, এটি জীবন। আমাদের আরো নিবেদিত প্রাণ হতে হবে। আমাদের ঈশ্বরের প্রতিটি বাক্য বিশ্বাস করা আবশ্যক। সেই বাক্যটি আমাদের কাছে বাস্তব না হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই অনুসন্ধান করতে হবে। দেখুন দেখুন, নথি হলো যা আমাদের প্রবেশ করতে বাধা দেয়। কিন্তু এক সময় এই ফাঁস থেকে বেরিয়ে আসার জন্য এই একই আদালতে ছেলেটি কাছে টাকা ছিল না, সে তা শোধ করতে পারেনি। জরিমানা ছিল হাজার হাজার ডলারে, কিন্তু তার একজন বড় ভাই ছিল যে এসে তার জন্য এটি পরিশোধ করেছিল। এখন আমরা একজন বড় ভাই পেয়েছি, যিশু, ঈশ্বরের পুত্র, এবং তিনি আমাদের জন্য এটি পরিশোধ করতে আসেন। যদি আমরা এটি বিশ্বাস করি এবং তার সঙ্গে পর্দার ভিতরে প্রবেশ করতে সক্ষম হই, যেমন তিনি আমাদের মসি, যিশু আমাদের আজকের মসি, মসি লোকদের কাছে জীবন্ত বাক্য ছিলেন আবৃত অবস্থায়, আর যিশু আবৃত আছেন লোকদের কাছে জীবন্ত বাক্য, সেটা যিশু মণ্ডলীতে। পবিত্র আত্মা মানুষের মধ্যে ঈশ্বরের পুত্র এই দিনের প্রতিশ্রুতি দ্বারা বাক্য প্রকাশ করেছেন। এটি ঠিক সেটি করে তোলে, এখনো একই। আর মনে রাখবেন, মসি এই কাজটি করেছিলেন এবং এটি সমস্ত বিশ্বের কাছে নয়, বরং দেশত্যাগী লোকদের কাছে প্রকাশ করেছিলেন। শুধুমাত্র এক শ্রেণীর লোক যারা দেশ থেকে বেরিয়ে আসে বহির্গমনের মধ্যে। এবং আজ পবিত্র আত্মা লোকদের মুখের সামনে যারা বলে ঐশ্বরিক আরোগ্য দান সঠিক নয়। আমি যখন পরামর্শ করছিলাম, একজন ডাক্তার আমাকে ডাকলেন অন্য একদিন, একজন মহিলা, ও সেখানে চার বা পাঁচটি ঘটনা ঘটে মৃত্যুশয্যার মধ্যে। কয়েক ঘন্টা সময় দেওয়া হয়েছিল এবং পবিত্র আত্মা তাদের আরোগ্য দান করে। ডাক্তার একটি প্রশ্ন করলেন, তিনি বললেন, এটা কিভাবে সম্ভব, কেন? তিনি বললেন, আমি, সে আমার রোগী। আমি বললাম, সে ছিল, কিন্তু এখন সে ঈশ্বরের, সে এখন ঈশ্বরের বিষয়, দেখুন। আর তাই আপনি জিনিসটি দেখতে পাচ্ছেন যে ঈশ্বর একটি বহির্গমনের আহ্বান করছেন। দৈহিক পর্দার আড়াল থেকে বেরিয়ে আসার জন্য যারা ছদ্মবেশ হওয়ার চেষ্টা করে, যারা মণ্ডলীতে যোগদান করার চেষ্টা করে, ম্যাথডিস্ট নয়, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান সম্পূর্ণভাবে, কিন্তু প্যান্টিকোস্টাল মণ্ডলী, এটি একটি ব্যক্তিগত ব্যাপার। এটি আপনি এবং ঈশ্বরের মধ্যে। আপনাকে প্রবেশ করতে হবে। আপনার দল নয়, আপনার গির্জা নয়, আপনার পালক নয়, তবে আপনাকেই প্রবেশ করতে হবে। আমি চাই আপনার মসির আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করুন। যখন তিনি বাইরে আসেন, একজন ভাববাদী হয়ে, একজন মহান ব্যক্তি হয়েও তিনি ছিলেন, যখন তিনি বাক্য নিয়ে বেরিয়ে আসেন, লোকেরা দেখলো যে তিনি বদলে গেছেন, আর কিছু একটা হয়েছিল। যখন তিনি সেই সময়ের প্রমাণিত বাক্য আজ্ঞাগুলি নিয়ে বেরিয়ে আসেন, তখন তিনি একজন পরিবর্তিত ব্যক্তি ছিলেন। আর আপনিও তাই হবেন যখন আপনি সেই মানব পর্দার আড়াল থেকে আসবেন, যা এরকম একটি সবা নিয়ে হাসবে। যে ব্যক্তি ঐশ্বরিক আরোগ্য দানে পদস্খলন হয় এবং বলে যে ঐশ্বরিক আরোগ্য দানের দিন শেষ হয়ে গেছে, আপনি সেই মানব পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছেন, সেই প্রথার পর্দা, এবং সবাই জানবে যে আপনার কিছু ঘটেছে। আমাদের মাননীয় ভাই জিম ব্রাউনের মতো, আমি কল্পনা করি বেশিরভাগ প্রেসবিটেরিয়ান জানেন যে তার সঙ্গে কিছু ঘটেছে, কারণ তিনি একটি প্রথার পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছেন। তিনি লোকদের মধ্যে এমন কিছু দেখতে পেয়েছেন যা তাকে আকৃষ্ট করে, এবং তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন। আচ্ছা, আপনি যখন আপনি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন, তখন আপনি লোকদের সম্পূর্ণ দৃষ্টিতে থাকেন, যাতে তারা দেখতে পায় যে আপনার সঙ্গে কিছু ঘটেছে। অবগুণ্ঠিত বাক্য অবিশ্বাসীদের কাছে, কিন্তু বিশ্বাসীদের পূর্ণ দৃষ্টিতে যীশু খ্রিস্ট কাল, আজ এবং অনন্তকাল একই। তারপর তিনি ঈশ্বর ছিলেন, সেই সময়ে একজন মানুষের মধ্যে ঈশ্বর ছিলেন, তার পুত্র যীশু খ্রিস্ট। আমরা এটা বিশ্বাস করি। শুধু একজন ভাববাদী নন, শুধু একজন সাধারণ মানুষ নন, সাধারণ মানুষ, এটা খ্রিস্টের মধ্যে ঈশ্বর ছিলেন, একজন মানুষের মধ্যে ঈশ্বর, ঈশ্বরের পূর্ণতা একজন মানুষের মধ্যে শারীরিকভাবে, একজন মানুষের মধ্যে ঈশ্বর। এখন এটি মানুষের মধ্যে ঈশ্বর, ঈশ্বরের পূর্ণতা ঈশ্বরত্বের মধ্যে শারীরিকভাবে তার সমগ্র মণ্ডলীতে নিজেকে প্রকাশ করছেন, তার বাক্য পূর্ণ করছেন। এখন আমরা দেখতে পাই ঈশ্বর সব যুগেই এর উপর চামড়া ছিল, তিনি ঈশ্বর, একটি পর্দার আড়ালে লুকানো ছিলেন। এটা শুধু একটি ছোট গল্প আমাকে মনে করিয়ে দেয় যা দক্ষিণে ঘটেছিল। আর সেখানে একটি খ্রিস্টান পরিবার ছিল, আর এই খ্রিস্টান পরিবার তারা ঈশ্বরকে বিশ্বাস করত এবং তারা এটা ভেবেছিল যে ঈশ্বর তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন, আর সেটা তিনি করেন। এবং তাদের একটি ছোট ছেলে ছিল, প্রায় 7 অথবা 8 বছর বয়সী, আর সে রবিবারের শিক্ষালয়ে যায়। আর সে খুব ভালো ছেলে ছিল, কিন্তু ঝড়ের মধ্যে সে ভয় পেয়ে যায়, বিশেষ করে যখন বজ্রপাত হয়। আর আমি একজন লোককে এই কথা বলেছিলাম অন্য একদিন, যখন এই লোকটি সুস্থ হওয়ার বিষয়ে এই অংশটি বেরিয়ে এসেছিল, এই একই সেবক বলেন, ভাই ব্রানহাম, তারা আপনাকে একটি ঈশ্বর তৈরি করে। ঠিক আছে, তিনি একজন সমালোচক ছিলেন, তাই আমি ভেবেছিলাম যে আমি এটিকে কিছুটা ভেঙে ফেলব, আঘাত করার জন্য নয়। আপনারা জানেন, আমি বললাম, এটা কি বাক্য থেকে খুব দূরে সেটা হওয়ার জন্য? দেখুন, আমি বললাম, না, সেটা নয়। আমি বললাম, কারণ যিশু ভববাদীদের বলেছেন ঈশ্বর। দেখুন, সেটা ঠিক, ঈশ্বর। এবং তারা বলে, ঠিক আছে, আপনারা ঈশ্বরের স্থান নিতে চেষ্টা করছেন, সেটা খুব বেশি দূরে নয়। সেটা ঠিক তাই, ঠিক তাই। ঈশ্বর মাংসে উদ্ভাসিত, ঠিক যেমন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ছোট্ট পরিবার আমরা খুঁজে পাই, আমি তাকে এই ছোট্ট গল্পটি বললাম যা এই মুহূর্তে আমার মনে এসেছে। একদিন রাতে ঝড় উঠল, মা জুনিয়রকে বললেন, এখন তুমি উপরে যাও ছেলে এবং শুয়ে পড়ো। বলল, মা, আমি ভয় পাচ্ছি। সে বলল, কিছুই তোমাকে আঘাত করবে না, উপরে যাও আর শুয়ে পড়ো। ছোট্ট জুনিয়র সেখানে শুয়ে পড়ে আর জানলার চারপাশে বিদ্যুৎ চমকাতে থাকে, আর ছোট্ট ছেলেটি খুব ঘাবড়ে যায়। সে তার মাথাটি আস্তর এর নিচে লুকিয়ে রাখলো, তবুও সে বজ্রপাতের আওয়াজ শুনতে পায় অথবা জানলায় বিদ্যুতের ঝলকানি দেখতে পায় এবং বজ্র গর্জন শুনতে পায়। তাই সে বলল, মা। আর তার মা বলল, তুমি কি চাও জুনিয়র? বলল, এখানে এসে আমার সঙ্গে ঘুমাও। তাই তিনি সিঁড়ি দিয়ে উপরে আসেন, যে কোনো ভালো অনুগত মায়ের মতো, এবং তিনি উঠে এলেন এবং তিনি ছোট জুনিয়রকে তার বাহুতে নিলেন এবং তিনি বললেন, জুনিয়র, মা তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চান। বলল, ঠিক আছে মা। বললেন, এখন তোমাকে অবশ্যই এটি মনে রাখতে হবে, আমরা গির্জায় যাই নিয়মিত, আমরা বাইবেল পাঠ করি, আমরা প্রার্থনা করি, আমরা একটি খ্রিস্টান পরিবার, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আর বললেন, আমরা বিশ্বাস করি যে ঝড় অথবা যাই ঘটুক না কেন, ঈশ্বর আমাদের ঢাল। সে বলল, মা, আমি এটা বিশ্বাস করি, কিন্তু বলল, যখন সে বজ্রপাত খুব কাছে হয়, সে বলল, আমি চামড়ায় একজন ঈশ্বর চাই। তাই আমি মনে করি শুধু জুনিয়র নয়, আমাদের সবারই এমন অনুভূতি আছে, যখন আমরা একত্রিত হই, যখন আমরা একে অপরের জন্য প্রার্থনা করি, ঈশ্বর তার উপর চামড়া নিয়ে, আর আমরা এখানে খুঁজে পাই যে ঈশ্বর সর্বদা তার উপর চামড়া রেখেছেন। মসি যখন তাকে দেখেছিলেন, তখন তার গায়ে চামড়া ছিল, দেখতে একজন মানুষের মতো। ঈশ্বর যখন পর্দার আড়ালে ছিলেন, তখন তার গায়ে চামড়া ছিল। আর ঈশ্বর আজ রাতে তার মণ্ডলীতে চামড়া দিয়ে আবৃত, তিনি এখনো সেই একই ঈশ্বর। আজ রাতে আমরা সেটা খুঁজে পাই, কিন্তু এখন বরাবরের মতো চামড়ার পর্দা যা প্রথা ধরে রাখে, তারা বিশ্বাস করতে পারে না যে ঈশ্বরই সে লোকদের এমন আচরণ করায়। দেখুন, কারণ ঈশ্বর তার মণ্ডলীতে চামড়ায় আবৃত, সেটা ঠিক, তিনি অবিশ্বাসীদের কাছে আবৃত এবং বিশ্বাসীদের কাছে প্রকাশিত। হ্যাঁ মহাশয়, এখন যখন তাদের পরম্পরাগত বিধির পর্দা, প্রাচীনদের প্রথা ও বাক্য ভেঙে যায়, ও অবশ্যই আজ তারপর সরল দৃশ্যে আসে, আমরা তাকে দেখতে পাই, ঈশ্বরত্ব পুনরায় মানুষের মাংসে আবৃত, হিব্রীয় 1 তাই বলে। এবং আদি পুস্তক 18, আপনাদের মনে আছে, ঈশ্বর একজন মানুষ ছিলেন, সেখানে দাঁড়িয়েছিলেন, খাচ্ছিলেন এবং অব্রাহামের সঙ্গে কথা বলছিলেন, এবং সারা তার পিছনে তাবুতে কি করছিল তা বলেছিলেন। আর যিশু বলেছেন, সদমের দিনে যেমন হয়েছিল, মনুষ্যপুত্রের আগমনের সময়ও তাই হবে। ঈশ্বর পুনরায় মানুষের দেহে আবৃত। এখন মনে রাখবেন, যিশু বলেনি যে যখন ঈশ্বরের পুত্র প্রকাশিত হয়। লুক লিখিত সুসমাচার 17 অধ্যায়ে, আমি বিশ্বাস করি, এবং 20-21 পদে সেখানে কোথাও তিনি বলেছেন, এবং যখন মনুষ্যপুত্র প্রকাশিত হবেন, সেই মনুষ্যপুত্র পুনরায় মণ্ডলীতে মানুষের মধ্যে প্রকাশিত। ঈশ্বরের পুত্র নয়, কিন্তু মনুষ্যপুত্র পুনরায় তার মণ্ডলীতে পুনরায় শেষ সময়ে আমরা দেখতে পাই যে তিনি ঈশ্বরের প্রতিশ্রুতিতে এই প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি পুরাতন নিয়মে। আমার কাছে এখানে বাক্যটি আছে, যাত্রা পুস্তক, যে পুরনো তহশ্চর্ম এটা কি করেছিল, এটা মানুষের কাছ থেকে ঈশ্বরের মহিমা লুকিয়ে রেখেছিল। তহশ্চর্ম এমনকি লোকেরা এটি দেখতে পেত না, কারণ এটি একটি চামড়া ছিল যা এটি ধরেছিল। ঈশ্বরের মহিমা চামড়ার পিছনে ছিল, আর এখন ঈশ্বরের মহিমা আপনার চামড়ার পিছনে আছে, সেটা ঠিক। এবং পরম্পরাগত বিধি এটি দেখতে পায় না, এটি পর্দার ভিতরে যেখানে তার বাক্য ছিল। সেই চামড়ার ভিতরে কি ছিল? পুরনো তহস্যের চামড়ার। আমাদের কামনা করা এমন কোন সৌন্দর্য ছিল না, আর যখন এটি দেহ ধারণ করে এবং আমাদের মধ্যে বাস করে, তখনও আমাদের কামনা করা কোন সৌন্দর্য ছিল না। আর আজও একই জিনিস একজন পুরুষ অথবা একজন মহিলার মধ্যে এমন কিছুই নেই যা কাঙ্ক্ষিত হতে পারে। এটি সেখানে আড়ালে যা আছে ওটাই সেটা। ঠিক আছে, আপনারা বলেন সে ব্যক্তি, আমি জানি সে একজন মাতাল ছিল, সে এই কাজ করত, সে কি করত তাতে আমার কিছু যায় আসে না। সেই চামড়ার আড়ালে কি লুকিয়ে আছে, আড়ালে কি আছে, সেটাই গুরুত্বপূর্ণ। সেটার প্রতি মানুষরা অন্ধ, চামড়া মানুষকে অন্ধ করে দেয়। দেখুন, তারা বলে, আমার মনে আছে যখন সেই মহিলা এরকম ব্যবহার করত, আমি জানি সে কি করত, কিন্তু আজকের বিষয় কি দেখুন, তাদের চামড়া যা একসময় তহস্যের উপর ছিল, কিন্তু এখন এটি ঈশ্বরের মহিমাকে আবৃত করে রেখেছে, তাকে এর পিছনে রাখা হয়েছে। এটি একটি প্রাণীর উপর ছিল, কিন্তু এখন এটি ঈশ্বরের মহিমাকে আবাস প্রদান করছে, এবং সেই রূপ আপনার ত্বক পরিবর্তন হতে পারে। আজ রাতে ঈশ্বরের জন্য একটি আবাসস্থল তৈরি করা যেতে পারে। ঈশ্বর মানুষের মধ্যে বাস করেন। দেখুন, পুরনো তহশ্চর্ম আমরা খুঁজে পাই, এর পিছনে তার ভিতরে বাক্য ছিল, এবং বাক্য সেখানে দর্শন রুটিও ছিল। নিয়ম সিন্ধুকের উপর ছিটানো হতো, এবং এটা কি ছিল? সেকিনা মহিমা সেখানে ছিল। এখন বাক্য একটি বীজ, এবং এটি উৎপন্ন হতে পারে না যতক্ষণ না পুত্র এটা আঘাত করে। পুত্রকে বীজ নিয়ে আসতে হবে, এটি ফল বহন করার জন্য, এটিকে সামনে নিয়ে আসার জন্য, আর এটাই একমাত্র উপায়। আপনি বাক্য গ্রহণ করেন, দেখুন আপনার হৃদয়ে ঈশ্বরের বাক্য নিন, এবং সেকিনা মহিমার মধ্যে প্রবেশ করুন, এবং যখন আপনি সেটা করবেন, এটি দর্শন রুটি নিয়ে আসবে, মান্না। এটি শুধুমাত্র পৃথকীকৃত লোকদের জন্য দেওয়া, একমাত্র তারা এটি খেতে পারে। এটি খাওয়ার অনুমতি রয়েছে শুধুমাত্র তারা যাদের অনুমতি দেওয়া হয়েছে এবং এটি জানে। পৌল এখানে বলেছেন, তেজ হইতে তেজ পর্যন্ত রূপান্তরিত হইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষে এটি আসল মহিমাতে ফিরে না আসা পর্যন্ত এটি আসতে থাকে। এটা ঠিক সকালের মহিমার বীজের মতো, ফুলের বীজ এটি মাটিতে পড়ে, ভুট্টার বীজ মাটিতে পড়ে, প্রথম জিনিস কি হয়, এটি উঠে আসে একটি ছোট অঙ্কুর, তারপরে এটি শাখায় যায়, তারপর শাখা থেকে তার মূল শস্য ফিরে যায়। ঠিক আছে, মণ্ডলী ঠিক তাই করছে। এটি লুথার ওয়েসলি থেকে এসেছে, এবং এখন মূল শস্যে ফিরে এসেছে, এর মূল মহিমাতে ফিরে এসেছে, সেই মহিমাতে আদিতে যা ছিল। পূর্বে যে পুত্র উদিত হয়েছিল, সেই পুত্রই পশ্চিমে একই বিষয় প্রকাশ করছে। মহিমা থেকে মহিমা পর্যন্ত পরিবর্তন হচ্ছে। এটি পৌত্তলিক থেকে লুথারের পরিবর্তিত হয়েছে, এবং লুথার থেকে ওয়েসলি পর্যন্ত, ওয়েসলি থেকে প্যান্টিকোস্টে, এবং ক্রমাগত এইভাবে মহিমা থেকে মহিমা পর্যন্ত পরিবর্তন হচ্ছে। লুকানো মান্না উৎপাদন করছে, এবং এখন এটি পরিপক্ক, তাকে ফিরিয়ে আনার জন্য, ঠিক যেমন তিনি আদিতে ছিলেন। তার একই সেবা কার্য, একই যিশু, একই শক্তি, একই পবিত্র আত্মা, সেই একই যিনি পঞ্চাশতমীর দিনে নেমে এসেছিলেন, সেই একই পবিত্র আত্মা যা আজ প্রকাশিত হয়েছে, মহিমা থেকে মহিমা পর্যন্ত, মহিমা পর্যন্ত, এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে তার মূল বীজে ফিরে এসেছে। একই চিহ্ন, একই পরাক্রম কার্য, একই বাপ্তিস্ম সহ একই ধরনের মানুষ একই ভাবে আচরণ করছে, সে একই শক্তি নিয়ে, একই সংবেদন। এটি মহিমা থেকে মহিমা পর্যন্ত, এবং পরে এই মহিমা থেকে পরিবর্তিত হয়ে তার নিজের মহিমান্বিত দেহের মতো দেহে, যেখানে আমরা তাকে দেখতে পাব। অব্রাহামও তাই দেখেছিলেন। এখন লক্ষ্য করুন, আমরা দেখি কিভাবে এটি পরিবর্তন করেছে। কালভেরি থেকে আমরা তার মহিমা ভাগ করার জন্য আমন্ত্রিত। এখন প্রথম করিন্থীয় 12 অধ্যায়ে, আমরা তাহার আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, আমরা সকলেই একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, একই জল দিয়ে নয়, একই আত্মা আমরা সকলেই বাপ্তাইজিত হইয়াছি। এটা ঠিক এখন, এবং তারপরে আমরা তার অংশ হয়ে যাই। আমি আশা করি আমি আপনাদের খুব বেশি সময় ধরে রাখছি না, দেখুন আমি আশা করি আমি করছি না। তবে এটি একটি মহান সিম্ফনির মতো বাজছে, অথবা একটি নাটক অভিনয় করছে। আমি সিম্ফনি বা নাটক সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু আমি এই নাটকটা দেখছিলাম, আমি কারমেন এর কথা বলছিলাম, যখন আমার মেয়ে এবং তারা এতে ছিল, আর তারা কারমেনের এই সিম্ফনিতে বাজাচ্ছিল, তারা অভিনয় করছিল,
সঙ্গীত একই জিনিস অভিনয় করছিল। আপনি যখন পবিত্র আত্মার দ্বারা খ্রিস্টে বাপ্তাইজিত হন তখন এটি এমনই হয়। এখন দেখুন, আপনাদের অনেকেই মহান রাশিয়ান লেখকের গল্প পড়েছেন অথবা শুনেছেন যিনি পিটার অ্যান্ড দ্য উলফ রচনা করেছিলেন এবং তিনি কিভাবে তার ঝাঁজ ইত্যাদি দিয়ে সেটি অভিনয় করেছিলেন, এবং যে কেউ গল্পটি জানেন এটি একটি কাগজ থেকে পড়েছেন এবং সেই সিম্ফনি শুনতে পাচ্ছেন, এটা কিভাবে অভিনয় করছে, নাটকটি অভিনয় করছে কেন, তারা সকল রূপান্তর জানে, তারা এখানে এটি দেখতে পারেন এবং রূপান্তর দেখতে পারেন। কিন্তু এখন তাহলে কি হবে যদি লেখক কিছু লিখে থাকেন এবং আমরা খুঁজে পাই যে এটি সঠিকভাবে অভিনয় করা হয়নি? আমরা তখন জানতে পারি যে কিছু একটা ঘটেছে, সেখানে কিছু অভাব রয়েছে যখন আমরা তাদের দেখি যিনি এটি রচনা করেছেন, তিনি এটি তৈরি করেছেন এবং এটি লিখেছেন, আর সিম্ফনিটি এটি বাজায়, এটি ভুল ধ্বনি বাজায়, কিছু ভুল হয়েছে, পরিচালক ভুল নির্দেশ দিয়েছেন। দেখুন, আর আজকে এটাই হচ্ছে আমার লুথারেন ভাইয়েরা, আমার ব্যাপটিস্ট ভাইয়েরা, আমার প্যান্টিকোস্টাল ভাইয়েরা, আমার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সমস্ত ভাইয়েরা, এটাই তাই। দেখুন, আপনারাও এমন একটি ধ্বনি বাজানোর চেষ্টা করছেন যা লুথার ওয়েসলির সময়ে বাজানো হয়েছিল, ঠিক তেমন, যখন আসলে এখানে সঙ্গীতপত্র দেখায় যে এটি অন্যদিন। দেখুন দেখুন দেখুন, আমরা লুথারের আলোতে বাঁচতে পারি না। তিনি একজন সংস্কারক ছিলেন, আমরা তার প্রশংসা করি, তার অংশ, কিন্তু আমরা সেটা বাজিয়েছি, আমরা এখানে বইয়ের পিছনে চলে এসেছি। দেখুন, আমরা পারি না, আমরা এটা এভাবে বাজাতে পারি না। এখন আমার ভাইয়েরা, আপনাদের এটি করতে সক্ষম হওয়ার একমাত্র উপায় হলো এটাই, এবং বিশ্বের ভাইয়েরা, বিশ্বের বিভিন্ন অংশে আমি বলতে পারি এর জন্য একটি মাত্র উপায় আছে, সেই পরিচালকের জন্য। লেখক যে আত্মার ছিলেন তাকে সেই আত্মায় আসতে হবে, তখন তিনি এটি পেয়ে যাবেন। এবং যখন মণ্ডলী সিম্ফনি নিজেই, যেখানে বিশ্ব এই লক্ষণ এবং আশ্চর্য কার্য দেখার জন্য অপেক্ষা করছে, যখন মণ্ডলী আর লেখক আর পরিচালক সবাই লেখকের আত্মায় চলে আসে, তখন যখন তারা বলে অলৌকিক কার্যের দিন শেষ হয়েছে, এটা সঠিক ধ্বনিতে আঘাত করে না। কিন্তু যখন এটি সঠিক তালে আসে আর এটি সঠিক আত্মা নিয়ে, লেখকের আত্মা না আসা পর্যন্ত আপনি কিভাবে এটি করবেন, আমেন, তখন যখন আপনি বলেন অলৌকিক কার্যের দিন শেষ হয়নি, সিম্ফনি চিৎকার করে আমেন। যখন আমরা আঘাত করি, বলুন যীশু খ্রিস্ট কাল আজ এবং অনন্তকাল একই, সিম্ফনি চিৎকার করে আমেন। পবিত্র আত্মা আমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, সিম্ফনি চিৎকার করে আমেন। আমরা বুঝতে পেরেছি, তখন এই বিষয় নিয়ে আর কোন সন্দেহ নেই, পুরো সিম্ফনি বাক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এটা হচ্ছে, এটাই সেটা। ও, এটি একটি দুর্দান্ত জিনিস। পরিচালক এবং লেখককে অবশ্যই একই আত্মায় হতে হবে, এবং সঙ্গীতজ্ঞদের অবশ্যই একই আত্মায় হতে হবে এটি একসঙ্গে কাজ করার জন্য। আর বিশ্ব ভাবছে কি হচ্ছে, তারা যে সাম্যবাদের কথা বলে আর এটি আমাকে অসুস্থ করে তোলে, আর এই সকল একত্রীকরণ ইত্যাদি এবং বিচ্ছিন্নতা ও করুণা, এরকম এই সব অর্থহীনতা, যখন প্রভুর আগমন সন্নিকট, সেখানে কিছু ভুল হচ্ছে। আমি ভয় পাচ্ছি যে পরিচালকরা লেখকের আত্মা থেকে বেরিয়ে এসেছেন। যখন আমরা সেই লেখকের আত্মা পাই, ঈশ্বর, সেই মূল শক্তি যা বাইবেল বলেছে, প্রাচীন পুরুষরা এই বাইবেল লিখতে পবিত্র আত্মার দ্বারা চালিত হয়েছিলেন, আপনারা তাদের দেখতে পাবেন, দুটি চীনা কাগজের টুকরো একসাথে আসবে, ঠিক যেমন ঈশ্বরের বাইবেল এবং একজন বিশ্বাসী একসাথে আসবে, কারণ তারা উভয়ই একই আত্মায়, তারা উভয়ই একই জিনিস, তারা সরাসরি একসঙ্গে মিলে যাবে। আমাদের আজ যা প্রয়োজন তা হলো পরিচালক, এটা ঠিক। বাক্যে ফিরে আসুন, এবং এখানে যেমন বলা হয়েছে ঠিক তেমনই বিশ্বাস করুন, তখন আপনি স্বয়ং ঈশ্বরকে দেখতে পাবেন। এটাই হলো উন্মোচন, নাটক বাস্তবায়িত হয়। আজ তারা বলে ঠিক আছে, তিনি একজন ঐতিহাসিক ঈশ্বর, আমরা জানি তিনি লোহিত সাগর অতিক্রম করেছিলেন, তিনি এই সব কিছু করেছেন, আর তিনি আগুনের চুল্লিতে ছিলেন ইব্রীয় সন্তানদের সঙ্গে। ইতিহাসের ঈশ্বর দিয়ে কি হবে, তাই না? যদি তিনি আজ একই না হন, মানুষ সর্বদা তিনি যা করেছেন তার জন্য ঈশ্বরকে মহিমান্বিত করছেন, তিনি কি করবেন তা ভাবছেন, এবং তিনি যা করছেন তা উপেক্ষা করছেন। এইরকম করা মানুষের মধ্যেই আছে, এবং আজও একই জিনিস। আমার ভাইয়েরা, এটা খুব একই জিনিস। হে আমা, আসুন ফিরে যাই এবং সিম্ফনিটি সঠিকভাবে বাজানো শুরু করি, যেখানে বিশ্ব দেখতে পাবে যিশু বলেছেন, আমি ভূতল হইতে উচ্চকৃত হইলে সকলকে আমার নিকট আকর্ষণ করিব, এবং তিনি কাল আজ এবং অনন্তকাল একই। পরিচালকদের সঠিক আত্মা পেতে দিন, সঙ্গীতজ্ঞদের সঙ্গে এবং লেখকের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে।
তারপরে আমরা এ বিষয়ে কোনো অনুমান নয়, আমরা তখন তার সঙ্গে এক হয়েছি। ইব্রীয় 13:8 বলে, তিনি কাল আজ এবং অনন্তকাল একই। আমরা প্রেরিত 2-এ তার সঙ্গে এক হয়েছি, আমরা তাদের সঙ্গে একই বাপ্তিস্মের সঙ্গে একই বিষয়ে এক হয়েছি। তিনি যা ছিলেন এবং তিনি যা আছেন, তিনি যা ছিলেন এবং তিনি যা আছেন, আমরা সেটাই, ঠিক সেটাই। ঠিক যেমন আমি যদি একজন সত্যিকারের আমেরিকান হতে চাই, সে যা ছিল, সে যা কিছু আছে, তার সঙ্গে আমাকে এক হতে হবে। আমি যদি একজন সত্যিকারের আমেরিকান হই, তাহলে আমাকে এর সঙ্গে এক হতে হবে। আমি যদি সত্যিকারের আমেরিকান হই, তাহলে আমি প্লাইমাউথ রকে অবতরণ করি। আমি আমি করেছি। যদি আমি একজন আমেরিকান হই, আপনারাও তাই করেছেন। আপনারাও আগন্তুক পিতাদের সঙ্গে প্লাইমাউথ রকে অবতরণ করেছেন। প্লাইমাউথ রকে যখন তারা সেখানে অবতরণ করেন, আমি তাদের সঙ্গে ছিলাম। আপনারাও তাই সকলেই। আমি পল রেভারের সঙ্গে চড়েছিলাম পথের নিচে, তাকে বিপদ সম্পর্কে সতর্ক করতে। এটা একদম ঠিক। ঠিক এখানে ভ্যালি ফোর্জে আমি বরফের ডেলাওয়ার নদী পার হলাম একদল সৈন্য নিয়ে, যাদের অর্ধেকের জুতো ছিল না। আমি জর্জ ওয়াশিংটনের সঙ্গে সারা রাত প্রার্থনা করেছিলাম আগে থেকেই। আমি মনে মনে এক দৃষ্টি নিয়ে ডেলাওয়ার নদী পার হলাম। আমরা আমেরিকান, হ্যাঁ মহাশয়, ভ্যালি ফোর্জে আমি অবশ্যই করেছিলাম। আমি প্রকৃত কৃতজ্ঞতা জ্ঞাপনকারী পিতাদের সঙ্গে ধন্যবাদ দিয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি। আমি যদি সত্যিকারের আমেরিকান হয়ে থাকি, তাহলে সেই টেবিলে আমি এক হয়েছি। আমি যদি একজন সত্যিকারের আমেরিকান হয়ে থাকি, আমি যখন স্টোনওয়াল জ্যাকসনের সঙ্গে দাঁড়িয়েছিলাম, তখন আমি এক হয়েছিলাম। আমি যদি সত্যিকারের আমেরিকান হয়ে থাকি, তাহলে বোস্টন টি পার্টিতে আমি এক হয়েছিলাম। হ্যাঁ মহাশয়, যখন আমরা আমাদের চোখের উপর থেকে জিনিস টেনে তুলতে প্রত্যাখ্যান করি, ঠিক আছে, আমি সত্যিকারের আমেরিকান, সেখানে আমি এক হই। হ্যাঁ মহাশয়, হে আমার, আমি 1776 খ্রিস্টাব্দে জুলাই মাসের 4 তারিখে স্বাধীনতার ঘণ্টা বাজিয়েছিলাম। আমি এখানে স্বাধীনতার ঘণ্টা বাজিয়ে ঘোষণা করি যে আমরা স্বাধীন। একজন সত্যিকারের আমেরিকান হতে হলে আমাকে অবশ্যই করতে হবে। আমি তার লজ্জার সঙ্গে এক হয়েছিলাম বিপ্লবের সময়, যখন ভাইয়েরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাকে তার লজ্জা সহ্য করতে হবে, যেমন আমাকে তার গৌরব সহ্য করতে হবে। আমি একজন আমেরিকান হই, আমাকে হতেই হবে। তার সঙ্গে আমি এক হয়েছি। হ্যাঁ মহাশয়, লিঙ্কন যখন বক্তৃতা দিয়েছিলেন, তখন আমি গেটিসবার্গে এক হয়েছি। হ্যাঁ মহাশয়, আমি ওয়েক আইল্যান্ডে ছিলাম, তাদের রক্তাক্ত সৈন্যদের শরীরে আমি ওয়েক আইল্যান্ডে উঠেছিলাম। গুয়ামে আমি সেই পতাকা উত্তোলনে সাহায্য করেছিলাম। আমি একজন সত্যিকারের আমেরিকান, আমেন। সে যা কিছু আমিও তাই, এবং এর জন্য গর্বিত। হ্যাঁ সত্যি, আমেরিকা যা ছিল সে যা আছে, আমি এখনো তাই। আমেরিকান হওয়ার জন্য সে যা ছিল আমাকে থাকতে হবে, কারণ আমি তার সঙ্গে পরিচিত। একই জিনিস একজন সত্যিকারের খ্রিস্টান হওয়ার মাধ্যমে আপনাকে এর সঙ্গে এক হতে হবে। আমি মসির সঙ্গে প্রচার করেছি অথবা নোহের সঙ্গে, এবং আসন্ন বিচারের জন্য লোকদের সতর্ক করেছি একজন সত্যিকারের খ্রিস্টান হওয়ার জন্য। আমি মসির সঙ্গে জ্বলন্ত ঝোপেছিলাম, আমি আগুনের স্তম্ভ দেখেছি, আমি তার মহিমা দেখেছি। আমি মরুভূমিতে মসির সঙ্গে ছিলাম একজন খ্রিস্টান হওয়ার জন্য। একজন খ্রিস্টান হতে হলে আমাকে ঈশ্বরের সবকিছুর সঙ্গে পরিচিত হতে হবে। আমি তার মহিমা দেখেছি, আমি তার কণ্ঠস্বর শুনেছি। এখন আমার থেকে দূরে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, কারণ আমি সেখানে ছিলাম। আমি জানি আমি কি বিষয়ে কথা বলছি, আমি দেখেছি কি হয়েছিল। হ্যাঁ মহাশয়, আমি লোহিত সাগরের ধারে ছিলাম, যখন আমি দেখলাম ঈশ্বরের আত্মা নেমে আসছেন এবং এক পাশ থেকে জলকে ভাগ করছেন, একগুচ্ছ নলখাগড়া দিয়ে নয়, যা তারা আজ বলতে চাইছে, কিন্তু প্রায় 90 ফুট সমুদ্রের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের আত্মাকে দেখছি। আমি মসির সঙ্গে সেই শুকনো জমির মধ্যে দিয়ে লোহিত সাগর হেঁটে পার করেছিলাম। আমি সিনয় পর্বতের পাশে দাঁড়িয়ে মেঘগর্জন ও বজ্রপাত দেখেছি, তাদের সঙ্গে সেখানে মান্না খেয়েছি, আমি সেই পাথর থেকে পান করেছি, আমি এখনো আজ রাতে এটা করছি। মান্না ভক্ষকদের সঙ্গে আমি এক ছিলাম, আমি তাদের সঙ্গে এক হয়েছিলাম যারা পাথর থেকে পান করেছিল। যিহোশুয় যখন সিংহা বাজিয়েছিলেন এবং জিরিহোর দেওয়াল পড়ে যায়, তখনও আমি এক হয়েছিলাম। আমি দানিয়েলের সঙ্গে সিংহের খাদে ছিলাম, আমি ইব্রীয় সন্তানদের সঙ্গে আগুনের চুল্লিতে ছিলাম, আমি পর্বতে ছিলাম কর্মিল পর্বতে এলিয়ের সঙ্গে, আমি যখন বাপ্তাইজগের সঙ্গে ছিলাম এবং তাদের সমালোচকদের আগে, আমি ঈশ্বরের আত্মাকে নেমে আসতে দেখেছি, আমি ঈশ্বরের কণ্ঠস্বরকে বলতে শুনেছি, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রবাস করতে প্রীত। হ্যাঁ মহাশয়, আমি নিশ্চিত তার সঙ্গে এক হয়েছিলাম, এটা একদম ঠিক। আমি সেখানে লাশারের কবরে এক হয়েছিলাম, যখন তিনি লাশারকে জীবিত করেছিলেন। আমি এক হয়েছিলাম কূপের ধারে মহিলাটি, যখন তিনি তাকে তার পাপের কথা বলেছিলেন। হ্যাঁ মহাশয়, তার মৃত্যুতে আমি অবশ্যই তার সাথে পরিচিত হয়েছি, এবং আমি প্রথম ইস্টারে চিহ্নিত হয়েছিলাম। আমি মৃত্যু থেকে তার সঙ্গে জীবিত হয়েছি, আমি তার মৃত্যুতে তার সঙ্গে এক হয়েছি। আমি উপরের ঘরে 120 জনের সঙ্গে ছিলাম, সেখানে তাদের সঙ্গে আমি এক হই। আমি ধার্মিক বোধ করি, হে আমার, সেখানে আমরা এক হই, আমি তাদের একজন। আমি এক হয়েছিলাম, আমি তাদের একই অভিজ্ঞতা পেয়েছি। আমি সেখানে ছিলাম যখন এটি ঘটেছিল। একজন সত্যিকারের খ্রিস্টান হওয়ার জন্য আমি প্রবল বেগে ছুটে আসা বাতাসের সাক্ষী হয়েছি। আমি তা প্রত্যক্ষ করেছি। আমি ঈশ্বরের শক্তি অনুভব করেছি যখন এটি কেঁপে উঠল। যারা অন্য ভাষায় কথা বলেছিল তাদের সঙ্গে আমি ছিলাম। সেখানে অভিষেক নেমে আসা আমি অনুভব করেছিলাম, আমি তাদের সঙ্গে ছিলাম। পবিত্র আত্মা যখন তাদের সঙ্গে অন্য ভাষা দিয়ে কথা বলতে শুরু করে, তখন তাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি পিতরের সঙ্গে ছিলাম প্রেরিত দুইয়ের সমালোচকদের আগে, যখন তিনি সেই মহান উপদেশ প্রচার করেছিলেন, তা তিনি করেছিলেন, তার সঙ্গে আমি এক হই। হ্যাঁ মহাশয়, প্রেরিত চারে যখন তারা একত্রিত হয়েছিল, যখন ভবনটি কেঁপে উঠেছিল, তখন আমি তাদের সঙ্গে ছিলাম। প্রার্থনা সবার পরে তারা সেখানে ছিল, সেখানে ভবনটি কেঁপে ওঠে, সেখানে তাদের সঙ্গে আমি এক হই। আমি পৌলের সঙ্গে মার্সিলে প্রচার করেছি। হ্যাঁ মহাশয়, আমি পাটম দ্বীপে যোহনের সঙ্গে ছিলাম এবং তার দ্বিতীয় আগমন দেখেছি। আমি সংস্কারে লুথারের সঙ্গে ছিলাম। আমি ওয়েসলের সঙ্গে ছিলাম, সেই ফায়ারব্র্যান্ড আগুন থেকে ছিনিয়ে নেওয়া, যখন অ্যাংলিকান চার্চের বিরুদ্ধে সেই বিদ্রোহ, আমি তার সঙ্গে সেখানে ছিলাম। আর এখানে আমি আজ রাতে 1964 খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়াতে একই ধরনের দলের সঙ্গে এক হয়েছি। একই ধরনের অভিজ্ঞতার সঙ্গে আমাকে হতে হবে। খ্রিস্টান হতে হলে ঈশ্বরের বাক্য যেখানে প্রকাশিত হচ্ছে সেখানে আমাকে অবশ্যই এক হতে হবে। আমি এমন একটি দলের সঙ্গে এক যারা ঈশ্বরের আত্মা অনুভব করেন। আমি এমন একটি দলের সঙ্গে এক যারা জানেন যে তিনি উন্মোচিত, যারা জানেন তিনি কাল, আজ এবং অনন্তকাল একই, যারা জানেন যে এটা কোনো ধর্মান্ধতা নয়, এটা যীশুখ্রিস্ট কাল, আজ এবং অনন্তকাল একই। আমি আজ রাতে এখানে সেই দলের সঙ্গে এক হয়েছি। তবুও তাদের বলা হয় একদল বিধর্মী, তবুও একদল ধর্মান্ধ ঈশ্বরের বাক্যের কারণে। কিন্তু কেননা আমি সুসমাচারের সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসের পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। আমি একজন, আমি তাদের সঙ্গে জীবন্ত পত্রের কথা বলেছি, প্রমাণিত ঈশ্বর মানুষের রূপে পুরুষ ও মহিলাদের মধ্যে আবৃত। ও ঈশ্বর পুনরায় তার অ্যানমরফাতে নিজেকে উন্মোচন করেছেন এবং তার লোকদের কাছে নিজেকে পরিচিত করেছেন। মহান রাজা যিনি তার গৌরব সরিয়ে রেখেছিলেন, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, আমি তাদের নিকট আবৃত। কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি তোমাদের সঙ্গে থাকিব, এমনকি তোমাদের মধ্যে যুগান্ত পর্যন্ত, লুথার থেকে ওয়েসলি থেকে শুরু করে মহিমা থেকে মহিমা পর্যন্ত। আমি এখনো সেই একই ঈশ্বর যিনি জীবিত ছিলেন এবং মূল মহিমায় ফিরে যাচ্ছি। হালেলুইয়া। তিনি প্রতিটি ধর্ম সম্প্রদায়ের পর্দা চিরে ফেলেছেন, প্রতিটি শব্দের বাধা, সেই শব্দ যা বলে ও এটা ধর্মান্ধতা, তিনি এটি চিরে ফেলেছেন। ওখান থেকে যে শব্দ আসে বলে ও ওরা পাগল, তিনি সেই পর্দাটি চিরে ফেলেছেন। হ্যাঁ তিনি করেছেন, ও আপনি এটি করতে পারবেন না, আপনি একদল ধর্মান্ধ ছাড়া আর কিছুই নন, তিনি এটি চিরে ফেলেছেন। ঐশ্বরিক আরোগ্যদান বলে কিছু নেই, তিনি ঠিক সেটি ভেঙে দিয়েছেন, ও আমা, কারণ তার বাক্য বলে তিনি করবেন। আপনি ঈশ্বরের বাক্যকে জয় করতে পারবেন না। আর সেখানে তিনি দাঁড়িয়ে আছেন আজ রাতে, বিক্রমশালী বিজয়ী যিনি, যেহেতু তিনি প্রতিটি ম্যাথোডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, অন্য সকল ধরনের পর্দা চিরে ফেলেছেন, তিনি এখনো তার লোকদের মাঝে দাঁড়িয়ে আছেন আজ রাতে, পরম্পরাগত বিধি যাকে জয় করতে পারেনি। লোকেরা যা চায় তা বলতে দিন, তারা যা করতে চায় তা করতে দিন, তারা যা চায় তা করতে দিন, ঈশ্বর আসেন সেই শব্দের বাধা ভেদ করে। এবং মনে রাখবেন, তারা আমাকে বলেছেন, যখন একটি বিমান সত্যি সেই শব্দ বাধা ভেঙে দেয়, তখন তার গতির কোনো সীমা থাকে না। আমি আপনাকে বলছি, আপনি যখন সেই পরম্পরাগত বিধির বাধা ভেঙে ফেলবেন যে যীশু বহুকাল আগে এবং তিনি এখন নেই, যখন আপনি খুঁজে পাবেন তিনি কাল, আজ এবং অনন্তকাল একই, এই সভাতে এখানে ঈশ্বর যা করতে পারেন তার কোনো সীমা নেই, এবং তাদের যা প্রয়োজন তা এই বিশ্বকে দেখান। একটি বিশ্বের মেলা নয়, কিন্তু একটি বিশ্ব পুনরুজ্জীবন যা জীবিত ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ এবং বাপ্তাইজিত করে। অ্যানমরফা নিজেকে মানুষের দেহে উদ্ভাসিত করেন। হালেলুইয়া। আমি এটা বিশ্বাস করি, প্রতিটি বাধা ভেঙে ফেলেছেন, প্রতিটি পর্দা, প্রতিটি পর্দা কিছুই তার উপস্থিতি আড়াল করতে পারে না। মানুষ যখন তাদের হৃদয়ে ক্ষুধার্ত হয়, তখন একটি পর্দা ভেঙে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আপনি শুধু তার উপর নির্ভর করতে পারেন, তার মহান পবিত্র আত্মার দ্বারা প্রতিটি পর্দা চিরে ফেলুন। আর এখানে তিনি দাঁড়িয়ে আছেন আজ রাতে, বিক্রমশালী বিজয়ী, কাল, আজ এবং অনন্তকাল একই, অসুস্থদের আরোগ্য দান করছেন, বিশ্বাসীদের বাপতিস্ম দিচ্ছেন, ঠিক যেমন তিনি সবসময় করেছিলেন। তিনি বিক্রমশালী বিজয়ী, ধ্বংসাত্মক দিয়াবল পলায়ন করছে। হ্যাঁ মহাশয়, তারা সবসময় যখন তিনি পাশে থাকেন। শেষে আমি এটা বলতে পারি, অনেক বছর আগে একটা গল্প পড়েছিলাম একজন পুরনো বেহালা বাদককে নিয়ে। তার একটা পুরনো বেহালা ছিল, তারা বিক্রি করতে যাচ্ছিল। আপনারা গল্পটি অনেকবার শুনেছেন। এবং তারা একটি নির্দিষ্ট জিনিসের জন্য এটি বিক্রি করতে চেয়েছিল। আর নিলামকারী বললেন, কে আমাকে অমুক অমুক দিবে? আমি বিশ্বাস করি তাকে কয়েকটি কয়েন, হয়তো 50 সেন্ট অথবা কিছু দেওয়া হয়েছিল। এক দুই গুনছেন, অবিলম্বে পিছন থেকে একজন উঠে দাঁড়ালেন। তিনি বললেন, 1 মিনিট। এবং তিনি উঠে আসলেন আর এটা নিলেন। আসুন মনে করি যে তিনি এটা বাজালেন। সেখানে রক্তে ভরা ঝর্ণা আছে, ইনমানুয়েলের শিরা থেকে বাহিত। যখন পাপীরা প্রবাহের মধ্যে ডুবে যায়, তাদের সমস্ত দোষের দাগ মিটে যায়। তারপর যখন তিনি সেটা রাখলেন, স্থানটিতে কোনো শুকনো চোখ ছিল না। তারপর তিনি বললেন, কে প্রদান করবেন? একজন বললেন, 5,000, 10,000। এটা অমূল্য ছিল। কেন? সেই বেহালার পুরনো গুরু এর আসল গুণটি প্রকাশ করেছিল। ও ভাই বোন, এখন এই বাক্যের প্রভু যিনি এটি লিখেছেন, মহান পবিত্র আত্মা তার ধনুকের সঙ্গে ভালোবাসা মাখিয়ে এবং এটি আপনার হৃদয়ে ভেদ করেন। সেখানে রক্তে ভরা ঝর্ণা আছে, ইনমানুয়েলের শিরা থেকে বাহিত। আপনি পূর্ণ মূল্য দেখতে পাবেন এবং উন্মোচিত ঈশ্বরকে দৃশ্যে দেখতে পাবেন। যেমন পঞ্চাশতমীর দিনে তিনি যখন লোকদের উপর নেমে এসেছিলেন, তখন তিনি যেমন ছিলেন ঠিক তেমনই আছেন। যখন তিনি নিজেকে ঢেলে দিয়েছিলেন, খালি করেছিলেন ঠিক এর মধ্যে, সেটা ঠিক। আপনারা বলেন, ভাই ব্র্যানাম, আমি চেষ্টা করেছি, আমি এটা করেছি, সেটা এবং অন্য কিছু। একদিন আমি কার্লসবার্গ নিউ মেক্সিকোতে একটি সভা করছিলাম এবং আমরা এই বড় পুরাতন বাদুরের গুহাতে নিচে সেখানে গিয়েছিলাম এবং এটা ছিল ভীতিকর চেহারা। এবং আমরা সেখানে নেমেছিলাম আর সেই লোকটি যখন তিনি এই জায়গায় নেমে আসলেন, তিনি আলো নিভিয়ে দিলেন। আর ও আমার, আপনি কল্পনা করতে পারেন যে এটি কতটা অন্ধকার ছিল, এতটা অন্ধকার যে আপনি এটা অনুভব করতে পারেন। আর এটা ঠিক যেভাবে সময় আসছে, যখন আমরা মণ্ডলীকে দেখি যে ঈশ্বরের বাক্যকে চিনতে ব্যর্থ হয়, যখন আপনারা দেখেন আমাদের সিয়নের কন্যারা আচরণ করছে যেভাবে তারা আচরণ করে, যখন আপনারা দেখেন যে আমাদের ভাইয়েরা ধূমপান এবং মদ্যপান করছে এবং নোংরা রসিকতা ইত্যাদি বলে আর এখনো খ্রিস্টে তাদের স্বীকারোক্তি রাখার চেষ্টা করছে, ও আমার, এটা অন্ধকারময়, এটা গাঢ় অন্ধকারময়। আমরা তার আগমনের চিহ্ন দেখতে পাচ্ছি ওখানে দিনের ঠিক আগে। এটি সর্বদা অন্ধকারময়। তারপরে ভোরের তারা বেরিয়ে আসে দিনের অভ্যর্থনা করতে এবং এটি ঘোষণা করতে এবং দেখায় যে এটি আসছে। লক্ষ্য করুন, সেখানে যখন তারা এটি বন্ধ করে দেয়, তখন একটি ছোট মেয়ে তার কণ্ঠের শীর্ষে চিৎকার করেছিল। পথ প্রদর্শকের পাশে একটি ছোট ছেলে দাঁড়িয়েছিল এবং সেই পথ প্রদর্শককে দেখছিল যখন সে এভাবে আলো নিভিয়েছিল। এবং সে ছোট বোনটি অবচেতন হয়ে পড়ছিল, সে চিৎকার করছিল, লাফিয়ে উঠছিল, উ, এরপর কি ঘটতে যাচ্ছে, কি ব্যাপার, কি ব্যাপার? সে চিৎকার করেছিল, আপনারা জানেন। সে বলেছিল, ভয় পেও না ছোট বোন, এখানে একজন লোক আছেন যিনি লাইট জ্বালাতে পারেন। শোনো ছোট বোন, তুমি হয়তো ভাবছো আমরা ছোট এবং সংখ্যালঘু, কিন্তু ভয় পেও না, এখানে একজন মানুষ আছেন যিনি আলো জ্বালাতে পারেন, সেটা হলো পবিত্র আত্মা। আপনি এটা বিশ্বাস করেন? আসুন মাথা নত করি। আপনাদেরকে ধরে রাখার জন্য আমি দুঃখিত। হে স্বর্গের মহান ঈশ্বর, নিজেকে উন্মোচন করুন, নিজেকে ব্যক্ত করুন, গৌরবের মহান রাজা। আজ রাতে এই ছোট উদাহরণগুলি নিন এবং সেগুলি মানুষের হৃদয়ে স্থাপন করুন, এবং আমরা যেন সেই উন্মোচিত জনকে দেখতে পাই যিনি নেমে এসে মন্দিরের তিরস্কিনী চিরে ফেলেছিলেন আর তারপর ঠিক সেই আবরণ থেকে বেরিয়ে এসে পুনরায় মানুষের মধ্যে আবৃত হন। পঞ্চাশতমীর দিনে মহিমা থেকে মহিমা পর্যন্ত পরিবর্তিত হয়ে একই রকম রয়েছেন। এবং এখন আমরা প্রকৃতির মতো অভিনয়ে, প্রকৃত বীজে ফিরে এসেছি, এক মণ্ডলীর যুগ থেকে অন্য মণ্ডলীর যুগে। এবং এখানে এই শেষ যুগে আমরা এখানে আসল জিনিসটিতে ফিরে এসেছি যা পঞ্চাশতমীর দিনে পতিত হয়েছিল। প্রতিটি বাক্য পূরণ করতে সন্ধ্যাকালে দীপ্তি, এবং আমি যে সকল কার্য করিতেছি তোমরাও করিবে, এবং অনেক বিষয় যা আপনি আপনার বাক্যে প্রতিশ্রুতি দিয়েছেন। পিতা, এখানে যদি এমন কেউ থাকেন যিনি এখনো পর্যন্ত সেই পর্দাটি চিরে ফেলেননি, অথবা যদি এখানে এমন কেউ থাকেন যিনি শুধু এমন কারো ছদ্মবেশ ধারণ করেছেন যিনি পর্দা ভেদ করেছেন, আজ রাতে অনুগ্রহ করুন পিতা, তারা যেন দেখতে পায় যে বিক্রমশালী বিজয়ী এখানে দাঁড়িয়ে আছেন। অনুগ্রহ এবং শক্তিতে পূর্ণ ক্ষমা করার জন্য এটা প্রদান করুন পিতা। আর যখন আমাদের মাথা নত, তখন এখানে কি কিছু কতজন আমি বলতে পারি যারা বলবেন, ভাই ব্র্যানাম, আমি আমার হাত তুলছি, আমার জন্য প্রার্থনা করুন। শুধু মাথা নত রাখুন, আপনার হাত উপরে তুলুন। আমি প্রতিটি পর্দা ভেদ করতে চাই যতক্ষণ না আমি সত্যি বিজয়ীকে দেখতে পাই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমার হাতে, ব্যালকনিতে ডান দিকে, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, পিছনের দিকে ব্যালকনিতে, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, সত্যিকারের সৎ হন, বাম দিকে, আপনার হাত উপরে তুলুন, বলুন, ভাই ব্রানহাম, আমি হয়তো বছরের পর বছর ধরে খ্রিস্টান ছিলাম, কিন্তু সত্যিই আমি কখনোই সে পর্দা ভেদ করে আসিনি, আমি সত্যিই এটি কখনো করিনি, তখন তাদের কাছে যা ছিল তা আমি পাইনি, আজ আমরা পেয়েছি, আমি গরম বিছানার উদ্ভিদ, একটি গরম বিছানার উত্থিত একটি ফুল নিন, আপনাকে এটি লালন পালন করতে হবে, এটি পালতে হবে, এটিকে স্প্রে করতে হবে, জল দিতে হবে, কিন্তু মরুভূমিতে জন্মানো সেই আদি উদ্ভিদটি একই ধরনের ফুল, দেখতে তার মতোই, এটা একটু জল পায় না, কিন্তু কোনো পোকা এর উপর আসে না, এটা রুক্ষ, এটি একটি প্রকৃত। আপনি কি খ্রিস্ট ধর্মের সঙ্গে আজকের খ্রিস্ট ধর্মের তুলনা করতে পারেন? তখন এটি যা ছিল, আপনারা কি কল্পনা করতে পারেন এই দলটিকে, যাকে আমরা আজকে খ্রিস্টান বলি, সারা বিশ্বে পঞ্চাশতমীর মতো লালিত পালিত হওয়া এবং এক গির্জা থেকে অন্য গির্জায় এবং এমন কিছু বলা যা আপনি পছন্দ করেন না, উঠে বেরিয়ে যাওয়া, এবং ও, আপনারা কি তা কল্পনা করতে পারেন না? ব্যাপারটা কি? এটি একটি প্রতিরূপ। মাইকেল অ্যাঞ্জেলো, যিনি মসির স্মৃতি স্তম্ভটি তৈরি করেছিলেন, আপনি সেটির একটি প্রতিরূপ পেতে পারেন খুব সস্তায়, কিন্তু আসলটি, যিনি প্রভুর নৈশভোজ অঙ্কন করেছিলেন, আমি অনুমান করি সে আসল চিত্রটি কয়েক $10,00,000 বিক্রি হবে যদি আপনি এটি কিনতে পারেন। এমনকি এটা কোথায় আছে আমি তা জানি না, কিন্তু আপনি প্রায় $1.98 এটির একটি সস্তা প্রতিরূপ কিনতে পারেন, আপনি পারবেন। আর আজও তাই, একজন সহজলভ্য খ্রিস্টান, একজন প্রতিরূপ, শুধুমাত্র একজন গির্জা যোগদানকারী, আপনি একটি সিগারেট অথবা একটি সাধারণ পানীয়র জন্য তাদের কিনতে পারবেন, অথবা চুলকাটা অথবা ঠোঁটে রং লাগানো একজন মহিলা, আপনি তাকে বিশ্বের ফ্যাশনে যে কোনো কিছুর জন্য কিনতে পারেন, কিন্তু আপনি সেই প্রকৃতিকে স্পর্শ করতে পারবেন না। আমি তাকে সম্পূর্ণ দৃষ্টিতে দেখি, কাল, আজ এবং অনন্তকাল একই। ও খ্রিস্টান, আপনারা কি সত্যিকারের খ্রিস্টান হতে চান না? যদি কেউ হাত না তুলে থাকে, আপনি কি করবেন? ঠিক আছে, আমি প্রার্থনা করতে যাচ্ছি, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। ও, এটা ঠিক আছে, শুধু সেটার দিকে তাকান। আমাদের স্বর্গীয় পিতা, আপনার বাক্য আপনার কাছে নিষ্ফল হইয়া ফিরিয়া আসিবে না, আপনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন, আমি শুধু এটা বলার জন্য দায়বদ্ধ যা আপনি এটা বলেছেন, আমি শুধু আপনার বাক্য পুনরাবৃত্তি করছি। আপনি বলেছেন, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, আপনি এটা প্রতিশ্রুতি দিয়েছেন। আর প্রভু, আমরা জানি আজ আমাদের সেটার প্রতিরূপ আছে, অনেকে বলে যে তারা বিশ্বাস করে যখন তারা করে না, এটা দেখায়, কিন্তু প্রভু, কিছু আসলও আছে। আমি প্রার্থনা করি যে আপনি এখানে আজ রাতে প্রতিটি পুরুষ এবং মহিলা, ছেলে অথবা মেয়ে প্রদান করবেন, তারা যে কোনো জাতিরই হোক না কেন, তারা কোনো বর্ণেরই হোক না কেন, তারা কোন গির্জার অন্তর্ভুক্ত, হে ঈশ্বর তাদের পূর্ণ করুন, তারা যেন আজ সেই একই যিশুর আসল প্রকাশ দেখতে পায়, ঠিক যেমনটি তিনি পঞ্চাশতমীর দিনে ছিলেন, যখন তিনি পবিত্র আত্মা হয়ে এই যুগের জন্য নিজেকে প্রকাশ করেছিলেন। এটি প্রদান করুন, বাক্য পূর্ণ হতে দেখে, ভবিষ্যৎবাণীগুলি বাস্তবায়িত হতে দেখে। আমরা তুলনা করি আজ, যাকে সেখানে বিশ্বের গির্জা বলা হয়, বিশ্ব গির্জার কাউন্সিল, এবং পঞ্চাশতমীর প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করুন, কোনো তুলনা নেই আদৌ। সেই টিকিটে আমরা আমাদের নোংরা কাপড় ধৌত করতে পারি না, কিন্তু প্রভু ঈশ্বর, যদি আমরা সেই ঝর্ণায় ফিরে আসি, সেখানে একটি ধৌতকরণ প্রক্রিয়া আছে, তখন আমাদের অভিজ্ঞতা এবং ঈশ্বরের বাক্য একে অপরের সঙ্গে মিলে যাবে, তখন আমরা আমাদের অধিকার দাবি করতে পারি। প্রভু, আজ রাতে আমি এই লোকদের আপনার হস্তে সমর্পণ করি, আমাদের যা প্রয়োজন তা প্রত্যেককে প্রদান করুন পিতা, আমরা যিশুর নামে প্রার্থনা করি, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ দাঁড়িয়ে থাকার জন্য, দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য, আর আমি দুঃখিত আমি আপনাদেরকে 10 মিনিটের পর 10 মিনিট আটকে রেখেছিলাম, সকাল না হওয়া পর্যন্ত ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুন। আমি এখন সভাটি সমর্পণ করছি, আমি মনে করি সভার পরিচালকের কাছে।